শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগ।
শ্রী ভগবান উবাচ পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞানমুত্তমম যজ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধি মত্তোগতঃ ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সার্ধর্ম্য আগতঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে নোব্যথন্তি চ। মমো জোনির্মহদ্ব্রহ্ম তস্মিন গর্ভম দদাম্যহম সম্ভবঃ সর্বভূতানাম ততো ভবতি ভারত। সর্বয়োনিষু কৌন্তেয়া মূর্তয়ঃ সম্ভবন্তি যাঃ তাসাম ব্রহ্ম মহদ্্যোনিরহম বীজ প্রদপিতঃ। সত্ত্বম রজস্তম ইতি গুণঃ প্রকৃতি সম্ভবঃ নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনমব্যয়ম। তত্র সত্ত্বম নির্মলত্বাৎ প্রকাশকমনানয়ম সুখ সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানঘ। রজোরাগাত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয়া কর্ম সঙ্গেন দেহিনম। তমস্তজ্ঞানজম বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত। সত্ত্বম সুখে সঞ্জয়তি রজঃ কর্ম নিভারত জ্ঞানমাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। রজস্তমশ্চাবিভূয সত্ত্বম ভবাতি ভারত রজঃ সত্যম তমশ্চৈব তমঃ সত্ত্বম রজস্তথা। সর্বদারেষু দেহেস্মিন প্রকাশো উপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্ধা বিবৃদ্ধম সত্ত্বমিত্যুত। লোভ প্রবৃত্তিরারম্ভ কর্ম নাম সমস্পৃহ রজস্তেত্যানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। অপ্রকাশো প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে গুরুনন্দন। যদা সত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলয়ম যাতি দেহভৃত তদত্তোম বিদাম লোকানমলান প্রতিপদ্যতে। রজসি প্রলয়ম গত্বা কর্ম সঙ্গীষু হিতে তথা প্রলীনস্তমসি মূরয়োনিষু জায়তে। কর্মণঃ সুকৃতস্যাহু সাত্ত্বিকম নির্মলম ফলম রজসস্তু ফলম দুঃখম অজ্ঞানম তমসো ফলম। সত্ত্বাৎ সঞ্জায়তে জ্ঞানম রজসো লোভ এব চ প্রমাদো মোহো রতমসো ভবতো জ্ঞানমেব চ। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসঃ জঘন্যো গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসঃ। নান্যম গুণেভ্য কর্তারম যদা দ্রষ্টোনুপশ্যতি গুণেভ্যশ্চোপরম বৃত্তি মদ্ভাবম সোধি গচ্ছতি। গুণানেতানতিত্যত্রীন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখের বিমুক্তো মৃতমশ্নুতে। অর্জুন উবাচ কৈর্লিঙ্গে স্ত্রীন গুণানেতানতীতো ভবতি প্রভো কিমাচারঃ কথম চৈতাম স্ত্রীন গুণাতি গুণানতি বর্ততে। শ্রী ভগবান উবাচ প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব দেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাংশতি। উদাসীন বদাসীন গুণৈর্য ন বিচাল্যতে গুণাবর্তন্তু ইত্যেবম যোবতিষ্ঠতি নেঙ্গতে। সম দুঃখ সুখ সস্ব সমলোষ্ট্রাশ্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সংস্তুতি মানপমানয়স্তুল্য স্তুল্যমিত্রারি পক্ষয়ঃ সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীতোঃ স উচ্যতে। মাঞ্চয়োব্যাবিচারেণ ভক্তিযোগেন সেবতে স্বগুণান সমতিত্যেতান ব্রহ্মভূয়ায় কল্পতে। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম অমৃতস্যাবয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। ইতি শ্রীমহাভারতে শতসহস্র্যাম সংহিতায়াম বৈয়সিক্যাম ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নাম চতুর্দশোধ্যায়ঃ। প্রভুপদকৃত গীতার গান। শ্রী ভগবান কহিলেন, আবার পরম জ্ঞান বলিব তোমারে, জ্ঞান চর্চা যত আছে উত্তম সবারে, যে জ্ঞানেতে মুনি জ্ঞানী হইয়া সর্বতঃ পূর্ব ইতিহাসে ছিল সিদ্ধি পারঙ্গত, এই জ্ঞান লাভ করি নির্গুণ জ্ঞানেতে অবস্থিত হয় লোক নির্গুণ আমাতে, তাহার না হয় জন্ম পুনঃ সৃষ্টির সময়, কিংবা দুঃখ নাই তার যখন প্রলয়, জগতের মাতৃজনী জরা মহত্তত্ব সেই ব্রহ্মে গর্ভাধান করি সে মহত্ব, হে ভারত তাই জন্মে সর্বভূত মজ্জত, জগতের ভূত সৃষ্টি হয় সেই মত, অতএব সর্বজনী যত মূর্তি ধরে, হে কৌন্তেয় জান তাহা আমার আধারে, ব্রহ্ম মহত্তত্ব হয় সবার জননী, আমি বীজপ্রদ পিতা জগত সরণী, সত্বর যতম গুণ প্রকৃতি সম্ভব, ত্রিগুণেতে বদ্ধ জীব হয়ে যায় সব, এই দেহ সে বন্ধন নিগুড় আকার, জীব অব্যয় সে বদ্ধ যে প্রকার, তার মধ্যে সত্যগুণ নির্মল আধার, পাপ শূন্য প্রকাশক তত্ত্ব সে আত্মার, জ্ঞান চর্চা করি সত্ত্বে বন্ধন তাহার, সেই শুদ্ধ সঙ্গ মানে শ্রেষ্ঠ চমৎকার, রজগুণ তৃষ্ণাময় শুধু ভোগ চায়, আজীবন কর্ম করি করে হায় হায়, কর্ম করে যত পারে বদ্ধ তাহে হয়, অসম্ভব কর্ম চেষ্টা সুখে দুঃখে রয়, তমসেও জ্ঞান রূপ নিগুড় বন্ধন, প্রমাদ অলস্য নিদ্রা তাহার মোহন, সত্ত্বগুণ সুখে বাদে রজগুণ কাজে, তমগুণ প্রমাদেতে বন্ধনে বিরাজে, রজগুণ পরাজয়ে সত্ত্বের প্রাধান্য, সত্ত্বগুণ পরাজয়ে রজ হয়ে গণ্য, রজসত্ত্ব পরাজয়ে তমের প্রাধান্য, সেই সে পর্যায়ে হয় গুণেরও সামান্য, জ্ঞানের প্রভাবে যদা শরীরে প্রকাশ, সকল ইন্দ্রিয়ের দ্বারে সত্ত্বগুণের বিকাশ, লোক পূজা প্রতিষ্ঠাদি কর্মের আকাঙ্ক্ষা, রজগুণ বৃদ্ধি পায় নাহি অন্য অপেক্ষা, অপ্রকাশ অপ্রবৃত্তি মোহতমের লক্ষণ, বিবিধ গুণের কার্য হেকুরু নন্দন, প্রবৃত্তি যে সত্ত্বগুণে দেহের প্রলয়, নিষ্পাপ উত্তম লোক তার প্রাপ্তি হয়, প্রবৃত্ত যে রজগুণে দেহের নির্বাণ, কর্মীর সঙ্গেতে হয় তার অনুষ্ঠান, প্রবৃদ্ধ যে তমগুণে শরীর ছাড়য়, মূঢ় পশু জনি মধ্যে তার জন্ম হয়, সুকৃত সাত্বিক কর্ম ফল সে নির্মল, রাজসিক কর্মে হয় দুঃখই প্রবল, তামসিক কর্ম যত হয় অচেতন, অজ্ঞানতা ফল সেই পশুতে গণন, সত্ত্বগুণে জ্ঞান লাভ রজগুণে লোভ, তমগুণে মোহলাভ প্রমাদ বিক্ষোভ, সত্য লোকাবধি লোক যায় সত্ত্বগুণে, রজগুণ দ্বারা নর লোকে অবস্থান, তমগুণে অগ্নপাতে নরকে গমন, বিবিধ গুণের সেই ফল নিরূপণ, গুণ ভিন্ন অন্য কর্তা নাহি ত্রিভুবনে, সূক্ষ্ম দর্শন যার গুণ নিরূপণে, গুণাতীত মোর ভক্তি আমার সে ভাব, স্বরূপ এতে শুদ্ধ জীব প্রাপ্ত শেষ ভাব, গুণাতীত হতে দেহি গুণ দেহ ছাড়ে, জন্ম মৃত্যু জরা দুঃখ বাঁধে না তাহারে, অর্জুন কহিলেন কি লক্ষণ কহ প্রভু, গুণাতীত হলে আচরণ কিবা হয় ত্রিগুণ জিতিলে, শ্রী ভগবান কহিলেন প্রকাশ প্রবৃত্তি আর মোহন যেতিন, গুণের প্রভাব সেই হয় ভিন্ন ভিন, তাহাতে যে দ্বেষাকাঙ্ক্ষা ছাড়িল জীবনে, গুণাতীত হয় সেই বুঝ ত্রিভুবনে, গুণ কার্যে উদাসীন মত যে আসীন, বিচলিত নহে তাহে প্রবৃদ্ধ প্রবীণ, অনাসক্ত গুণ কার্যে যেবা হয় ধীর, সম দুঃখ সুখ সুস্থ নষ্ট স্মরণ স্থির, তুল্য প্রিয়া প্রিয়তার তুল্য নিন্দা স্তুতি, তুল্যমান অপমান শত্রু মিত্র অতি, ভোগ ত্যাগাদিতে নহে সে আসক্ত, গুণাতীত হয় সেই ত্রিগুণেতে যুক্ত, ত্রিগুণের অতিক্রমে যে কার্য কর সেই সে আমার ভক্তি জানহ নিশ্চয়, সে যে অব্যভিচারী ভক্তি আমাতে করয়, জড়গুণ অতিক্রমে ব্রহ্মভূত হয়, ব্রহ্মের প্রতিষ্ঠা আমি অমৃত শাশ্বত, আনন্দ যে সনাতন আমাতে নিহিত, আমার আশ্রয়ে সে সকল সুলভ, অতএব মোর ভক্তি হয় সুদুর্লভ, ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি শ্রী গীতার গুণোত্তর বিভাগ যোগ নামক চতুর্দশ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। আমরা ভগবদ গীতার চতুর্দশ অধ্যায়ে প্রবেশ করলাম। গত অধ্যায়ে 13 নম্বর অধ্যায়ের কি শিরোনাম ছিল? প্রকৃতি পুরুষ বিবেক যোগ। তো সেখানে ভগবান বর্ণনা করছেন কিভাবে অর্জুন প্রশ্ন করেছিলেন প্রকৃতি কি পুরুষ কি, আর কি ছিল প্রকৃতি পুরুষ জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, না প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয়, এ ছটা তত্ত্ব। তার উত্তর প্রদান করলেন ভগবান পুরো অধ্যায় জুড়ে। তার উত্তর প্রদান করতে গিয়ে 22 নম্বর শ্লোকটা দেখুন, 13 অধ্যায়ের 22 নম্বর শ্লোক, গুণের কথা বলছেন ভগবান। পুরুষ প্রকৃতস্থ হি ভুংতে প্রকৃতি জান গুণান কারণম গুণসঙ্গস। যারা প্রকৃতিতে অবস্থিত হয়ে যে প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে, প্রকৃতির গুণের সঙ্গবশত ওই তার সৎ ও অসৎ জনসমূহে জন্ম হয়। অর্থাৎ গুণের কথা বলছেন এখানে ভগবান, যে গুণের দ্বারাই সৎ অসৎ জনসমূহ জন্ম হয়। এই যে গুণের প্রভাবটা কিরকম সেই কথাই ভগবান চতুর্দশ অধ্যায়ে ব্যাখ্যা করছেন। অর্থাৎ 13 আর 14 নম্বর অধ্যায়ের মধ্যে এই সংগতি হচ্ছে এই শ্লোকের মাধ্যমে, যে কিভাবে 13 অধ্যায়ে যে গুণের কথা বলেছিলেন ভগবান, সেই গুণের কাজটা কিরকম হয়, গুণ কিভাবে কাজ করে, সে কথাই তিনি চতুর্দশ অধ্যায়ে ব্যাখ্যা করছেন। গুণত্রয় বিভাগ যোগ। তো এই অধ্যায়ে মূলত আমরা দেখব, প্রথমে ব্যাখ্যা করবেন ভগবান মুক্তি সম্বন্ধে, মুক্তি এবং জীবের বদ্ধতা, জীবের বদ্ধ এবং মুক্ত জীব সেই সম্বন্ধে ব্যাখ্যা করবেন। তারপর 5 থেকে 9 প্রথম 4টা শ্লোকে, তারপর 5 থেকে 9 পর্যন্ত ব্যাখ্যা করবেন এই তিনটা গুণ কীভাবে বদ্ধ করে জীবকে, শুদ্ধ জীবাত্মাকে। তারপর 10 থেকে 13 পর্যন্ত ব্যাখ্যা করবেন এই সমস্ত গুণের প্রাধান্য কি, গুণের মধ্যে কোনটা কোন গুণের প্রাধান্য বেশি, বা গুণের বিভিন্ন গুণের প্রাধান্য বিভিন্ন সময় হয়। তারপর সেই গুণের মধ্যে কীভাবে জীব কাজ করে, গুণের ক্রিয়া 14 থেকে 18 পর্যন্ত। তারপর কীভাবে সেই গুণকে অতিক্রম করা যায় 19 থেকে 27 পর্যন্ত দেখা করবেন। এই প্রকৃতি পুরুষের স্বতন্ত্রতা নিষেধ পূর্বক প্রকৃতির গুণসঙ্গ হতে সংসার বৈচিত্র্য সুবিস্তার বর্ণনা করছেন। অর্থাৎ এই অধ্যায়ে, আগের অধ্যায়ে ভগবান প্রকৃতি আর পুরুষের কথা বলছিলেন, প্রকৃতি পুরুষ বিবেক যুগ। এই অধ্যায়ে বলছেন যে প্রকৃতি আর পুরুষ স্বতন্ত্র না। প্রকৃতি মানে কি, যারা প্রকৃতি ক্ষেত্র সমস্ত ক্ষেত্র, আর পুরুষ মানে কে, পুরুষ মানে এখানে জীবকে বোঝানো হচ্ছে যে ভোগ করে। ভগবান হচ্ছেন পরম পুরুষ, কিন্তু এখানে পুরুষ মানে জীবকে বোঝানো হচ্ছে, জীব এবং প্রকৃতির মধ্যে সম্বন্ধ। তো সেই জীব এবং প্রকৃতি তারা স্বতন্ত্র না, তারা ভগবানের অধীন এই কথাই, এবং তারা প্রকৃতির গুণের সঙ্গ হতে, অর্থাৎ গুণের সাথে সঙ্গ করার ফলেই তারা এই জড়জগতে বদ্ধ হয় এই কথাই এই অধ্যায়ে মূলত ব্যাখ্যা করছেন। এবং এই এই আরও শিক্ষা দিচ্ছেন এই অধ্যায়ে মূলত মূল বিষয়বস্তু, যে এই গুণত্রয় এই তিনটা গুণের মধ্যে সত্যগুণই হচ্ছে সমাজ, সত্যগুণই প্রাধান্য লাভ করে, বা সত্যগুণেরই মূল গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এই তিনটা গুণের অতীত বিশুদ্ধ সত্যময় ভগবানকে পেতে হলে শুদ্ধ সত্য অবস্থিত হতে হবে। সর্ববন্ধনযুক্ত হইয়া বন্ধন মুক্ত হয়ে হরিভজন করার জন্য, অর্থাৎ ভগবানের ভক্তি করার জন্য শ্রীহরির প্রতি অব্যবিচারিণী ভক্তি হচ্ছে আশ্রয়নীয়। অর্থাৎ এই তিনটা গুণের মধ্যে সত্যগুণটাই হচ্ছে কাম্য আমাদের, কিন্তু তার ঊর্ধ্বেও যদি আমাদের বিশুদ্ধ সত্যময় পরমেশ্বর ভগবানকে লাভ করতে হয়, তাহলে সত্যগুণের ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে হবে, এবং সেখানে গিয়ে সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে হরিভজন করার জন্য পরমেশ্বর ভগবানের প্রতি অব্যবিচারিণী ভক্তির আশ্রয় গ্রহণ করা উচিত। এই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। তো ভগবান বলছেন যে সপ্ত অধ্যায় 7 থেকে শুরু করে 12 অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব সম্বন্ধে আমি বলেছি, পূর্ণরূপে বলেছি পরম তত্ত্ব সম্বন্ধে, 7 থেকে 12 পর্যন্ত ভক্তি ষটকে। জ্ঞান দ্বারা সেই ভগবৎ তৎপরূপ উত্তম জ্ঞান যে প্রকারে লব্ধ হয় তা আমি পুনরায় বলছি, অর্থাৎ আরো বিশেষ করে এই জ্ঞানটা বর্ণনা করছি আমি এই এই 13 থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত, যার মাধ্যমে উত্তম জ্ঞান লব্ধ হয় এবং আমি এই জ্ঞান অনিষ্ঠ সনকাদি মুনিরা সকলে যা অবগত হয়ে পরাসিদ্ধি রূপা ভক্তি লাভ করেছিলেন সেই কথাই আমি তোমাকে বলতে যাচ্ছি হে অর্জুন। প্রথম অনুবাদটা পড়ুন। আমি তোমাকে আগেও বলেছি এই জ্ঞানের কথা, এখন আবার তোমাকে আমি সেই সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো যা জেনে মুনিরা এই জড়জগৎ থেকে, অর্থাৎ উদাহরণ দিয়েছেন যেটা প্রমাণিত পন্থা, আগেও মুনিরা এই জ্ঞান শ্রবণ করে এই জ্ঞানটা কাজ করেছে, এটা এমন না নতুন করে একটা কিছু বলছে, এটা জ্ঞানটা আগেও কাজ করেছে এখনো কাজ করবে, সেটাই বললেন আগে যেটা এই অধ্যায়গুলো যেটা বলেছেন ভগবান আগের অধ্যায়গুলোতে এই কথাই আবার বলছেন ভগবান। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগ হতে স্থাবর জঙ্গম সর্বজীবী জীবের উৎপত্তি পূর্ব অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ আগের অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে কি সমস্ত জীবের উৎপত্তি কিভাবে হয় ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের সংযোগের ফলে, কিন্তু এই ব্যাপারে তাদের কোনো স্বতন্ত্রতা নেই, ভগবানের ইচ্ছাক্রমেই তার সংগঠন হয়, এটা বলার জন্য সত্য আদি সত্য রজতম্ব এই তিনটা গুণের জগৎ বৈচিত্র্য প্রদর্শন করার জন্য বলছেন, অর্থাৎ এই তিনটা গুণ কিভাবে কাজ করে পুম প্রকৃত্য স্বতন্ত্র স্বতন্ত্রত্বম বারায়ণ গুণসঙ্গত প্রাহ সংসার বৈচিত্র্যম বিস্তরেণ চতুর্দশে। চতুর্দশ অধ্যায়ে পুরুষ ও প্রকৃতির গুণসঙ্গ হতে স্বতন্ত্রতা বারণ করে চতুর্দশ অধ্যায়ে সংসার বৈচিত্র্য বিস্তৃতভাবে বলছেন সুদর্শন এই পদ ব্যাখ্যা করছেন। তারপর যে প্রভুপাদ বলছেন এখানে যে সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব বা পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ, এখানে ভগবান স্বয়ং অর্জুনকে ভগবত তত্ত্ব সম্বন্ধে আরো জ্ঞান দান করছেন, আরো জ্ঞান দান করছেন। ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে, আরো বিশ্লেষণ করা হয়েছে যে জড়া প্রকৃতির গুণের সাথে সংগ্রহ করার ফলে জীবাত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। এখন এই অধ্যায়ে বর্ণনা করেছেন প্রকৃতির সেই গুণগুলি কি এবং তারা কিভাবে কাজ করে, তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে এবং কিভাবে তারা মুক্তি দান করে। এই অধ্যায় প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায় প্রদান করা থেকে প্রদত্ত জ্ঞান থেকে শ্রেয় বলে ভগবান ঘোষণা করেছেন। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে চিৎজগতে প্রবেশ করেছেন, ভগবান এখন সেই জ্ঞানই আবার আরো ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন। অন্যান্য যে সমস্ত জ্ঞানের পর্যন্ত তিনি এ পর্যন্ত ব্যাখ্যা করেছেন তা থেকে এই জ্ঞান অনেক অনেক গুণে শ্রেয় এবং এই জ্ঞান লাভ করে অনেকেই সিদ্ধি লাভ করেছে। সুতরাং আশা করা যে চতুর্থ শতে বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারে। মূল কথা হচ্ছে এটাই যে অধ্যায় যাই না কেন এই অধ্যায় সর্বশ্রেষ্ঠ। এটাই বলছেন আচার্যরাও, এটাই বলছেন ভগবান এদেরকে আকৃষ্ট, অর্জুনকে আকৃষ্ট করার জন্য, পাঠকদেরকে আকৃষ্ট করার জন্য, যে যেটা বলছি আমি মনোযোগ আকর্ষণ করার জন্য বলছেন। আমরা বলে থাকি কথা বলার সময় যে ঠিক আছে আপনাকে এখন একটা গুরুত্বপূর্ণ সিক্রেট কথা বলছি মন দিয়ে শুনুন, ক্লাসে পাঠকে অনেক সে পাঠক বললেন না অনেক কিছু বলছি এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলছি ভালো করে শুনুন মন দিয়ে, এটা মিস করবেন না, অনুসরণ বলে থাকেন ভগবান বলছেন এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। শ্লোক 2 তো এই জন্য ওই 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 কথাই আবার বর্ণনা করছেন, টেনে ধরছেন ভগবান সেই জ্ঞানের মাহাত্ম্য কি, এই জ্ঞানের প্রভাবটা কি, এই জ্ঞানের কথা আগের আগের শ্লোকে কি বললেন, এই জ্ঞানের প্রভাবটা কি, এই জ্ঞান জানলে বা এই জ্ঞান জেনে মুনিরাও পরম সিদ্ধি লাভ করেছিলেন, আর এই এই শ্লোকে বলছেন যে এই জ্ঞান আশ্রয় করলে এক হচ্ছে পরা প্রকৃতি থেকে পরা প্রকৃতি লাভ করবে, অর্থাৎ এই জড়া প্রকৃতি থেকে মুক্ত হয়ে চিন্ময় প্রকৃতি লাভ করবে, তখন এই জড়জগতে আর জন্মগ্রহণ করতে হয় না, প্রলয়কালে বচিত হতে হয় না। এই হচ্ছে এই জ্ঞানের প্রভাব, এই জ্ঞানের ফল বা এই জ্ঞানের মাহাত্ম্য। এই দ্বিতীয় শ্লোকে এটা বললেন ভগবান। তৃতীয় শ্লোকে ভগবান বলছেন যে পূর্বোক্ত বাক্যে বক্তব্য বিষয়ের প্রতি শ্রোতাকে উন্মুখ করে এখন, অর্থাৎ আগের দুটা শ্লোকে, একাবারে দুই নম্বর শ্লোকে ভগবান এটাই বলছেন, তিনি শ্রোতাকে উন্মুখ করেছেন, আকর্ষিত করেছেন, আকৃষ্ট করেছেন। পরে ঈশ্বর ইচ্ছাক্রমে যে প্রকৃতি পুরুষের সর্বজীব সৃষ্টি তার কারণ বলছেন এখানে। যে আগের দুটা শ্লোকে তিনি বলেছেন কি কি উদ্দেশ্য ছিল, শ্রোতাকে এই জ্ঞানের বা তার মনোযোগ আকর্ষণ করার পরে এখন তিনি ব্যাখ্যা করতে যাচ্ছেন যে আসলে জীবের যে সৃষ্টি হয় এটা স্বতন্ত্রভাবে নয়, এটা ভগবানের উপর নির্ভরশীল থাকে। তিন নম্বরটা করুন। তার ফলে সমস্ত জীবের জন্ম হয়, এটা হচ্ছে আমার যোনি স্বরূপ। অহম পরবর্তী শ্লোকে বলে বলছে অহম বিদ্যুৎ। চার নম্বরটা পড়ুন। তো এই চার তিন চার শ্লোকে এটাই ভগবান বলছেন যে এই জীবসমূহ সৃষ্টির কারণ স্বতন্ত্রভাবে হয় না, জীবসমূহ সৃষ্টির কারণ হচ্ছে আমি, আমি হচ্ছি ব্রহ্মস্বরূপ পিতা, ব্রহ্মজনী, এবং প্রকৃতি হচ্ছে মাতা, প্রকৃতি হচ্ছে মাতা। এবং শুধুমাত্র তিন নম্বর শ্লোকে এটা বললেন, এবং শুধুমাত্র সৃষ্টির প্রারম্ভেই যে হয় এরকম না, এটা সবসময় এরকমই হয়। এই শ্লোকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা, সমস্ত জীবের পিতা। আমরা লিঙ্কগুলো দেখবো আগে। তো এটা চার নম্বর শ্লোকে এটা বললেন। তারপরে যে প্রকৃতি সংযোগে পুরুষের সংসার, অর্থাৎ প্রকৃতির সঙ্গক্রমেই, প্রকৃতির সংস্পর্শে যে পুরুষের জীবের এই সংসারে বন্ধন হয়, সেটাই তিনি পাঁচ নম্বর শ্লোকে আরও পরিস্ফুট করে বলছেন। পাঁচ নম্বর শ্লোক হ্যাঁ, প্রকৃতি হচ্ছে মাতা, জননী স্বরূপা, জননী স্বরূপা। যেন ভগবান তার শক্তির প্রকাশের মাধ্যমে করেন, শিবজির মাধ্যমে করুন, সেটা একে বলা হচ্ছে সদাশিব, সদাশিব তত্ত্ব। এই জন্য আসলে আচার্য অন্য আচার্য এই যে পিতা বলছেন, আসলে এটা সদাশিবকে ইঙ্গিত করছেন, তার মাধ্যমেই তিনি প্রকৃতির সাথে মিলিত হন। এবং এমনকি বলা হচ্ছে মহাবিষ্ণু যে দৃষ্টিপাত করেন, ওই দৃষ্টিপাতের মাধ্যমে এটা হয়, দৃষ্টিপাতকেই বলা হচ্ছে সদাশিব তত্ত্ব, সদাশিবের প্রকাশ, সেভাবেই এটা সৃষ্টি হয়। ভগবান সরাসরি জীব মায়ের সাথে যুক্ত হন না। এমনকি চৈতন্য চরিতার মধ্যে রাজলীলা দ্বিতীয় অধ্যায় ব্যাখ্যা করা হচ্ছে, সেটা ব্রহ্মা এবং কৃষ্ণের মধ্যে আলোচনা কথোপকথন বলছেন, নারায়ণাঙ্গম নরভূজলায়নাথ, যে ব্রহ্মা নারায়ণকে বলছেন যে আপনি, যে ব্রহ্মা নারায়ণের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু আপনি হচ্ছেন আমার পরম প্রভু, আপনি হচ্ছেন আমার পিতা, আপনি সৃষ্টি করেছেন। তো কৃষ্ণের কাছে বলছেন, সেটা কৃষ্ণের কাছে বলছেন, কৃষ্ণ বলছেন আমি কিভাবে সমস্ত কিছু স্রষ্টা হতে পারি, নারায়ণ সমস্ত কিছুর সৃষ্টা, স্রষ্টা। তখন ব্রহ্মা বলছেন আপনি হচ্ছেন আদি নারায়ণ, বলছেন যে হে ব্রহ্মা তুমি বলছো আমি তোমার পিতা, কিন্তু আমি তোমার পিতা নই, আমি হচ্ছি একজন গোপ রাখাল, কিন্তু তোমার পিতা হচ্ছে নারায়ণ, সবাই জানে এটা। তখন ভগবান বলছেন, ব্রহ্মা বলছেন আপনি হচ্ছেন সেই আদি নারায়ণ, আপনি হচ্ছেন আদি নারায়ণ, বরঞ্চ আপনি হচ্ছেন সেই সমস্ত নারায়ণের উৎস, নারায়ণ অঙ্গম, নারায়ণ হচ্ছে আপনার অঙ্গ, নরভূ জলায়নাথ। এবং তার আমি হচ্ছে সমস্ত নারায়ণদের উৎস, সমস্ত বিষ্ণু তত্ত্বের উৎস, আপনি মহাবিষ্ণু গণ দক্ষেবী কৃষ্ণ। এমনকি বলছেন এই সমস্ত বিষ্ণুদের তাও কিছুটা গন্ধ আছে, মায়া গন্ধ কিছুটা আছে, মায়ের সাথে সংস্পর্শ আছে কিছুটা হলেও, তারা এই জগতে আসে, জগতে থাকে, কিন্তু আপনার মায়ের সাথে কোনো সংস্পর্শ নেই, সেভাবে বলছেন। তো এটা ভগবান তার শক্তির মাধ্যমে করুন, সেটা সক্রিয়ত্বের মাধ্যমে। তো 5 নম্বর শ্লোকে বলছেন, এটাই আরো পরিস্ফুট করছেন যে কিভাবে প্রকৃতির সংস্পর্শের ফলেই পুরুষের অর্থাৎ জীবের এই জগতে বন্ধন হয়। 5 নম্বরটা বলুন। সত্ত্ব রজতম, কিভাবে এটা হয় প্রকৃতির সংস্পর্শের ফলে, সেটাই প্রকৃতির থেকে জাত, প্রকৃতি থেকে সৃষ্টির, প্রকৃতির তিনটা বলতে পারি আমরা, তিনটা অস্ত্র প্রকৃতির, তিনটা মূল শক্তি কি, এই তিনটা অস্ত্র সত্ত্ব রজতম গুণ, এই তিনটা গুণের দ্বারাই জীবকে আবদ্ধ করে এই জগতে, এই তিনটা গুণই এই জগতে জীবের বন্ধনের কারণ। কিভাবে তার বন্ধনের কারণ তা পরবর্তী শ্লোকে বলছে। 6 নম্বরটা পড়ুন। এই 6, 7, 8 নম্বর শ্লোক পর্যন্ত এই তিনটা গুণের লক্ষণ এবং তার বন্ধনের প্রকার বলছেন। 6, 7, 8, 6 নম্বর শ্লোকে বলছেন সত্যগুণের বন্ধ লক্ষণ, সত্যগুণের লক্ষণ কি, সত্যগুণের লক্ষণ হচ্ছে কি, তা নির্মল হওয়ার ফলে প্রকাশকারী, পাপ শূন্য, অর্থাৎ জগতে সবচেয়ে নির্মল হওয়ার ফলে তা প্রকাশ করে, অর্থাৎ প্রকাশ করে মানে কি, সৃষ্টি না প্রকাশ করে মানে এই গোটা অন্ধকার আছে এখন কিছু দেখা যাচ্ছে না, আলোকে বলা হচ্ছে প্রকাশ, যখন আলো জানানো হয় এটা প্রকাশ প্রদান করে, অর্থাৎ আমাদের জ্ঞান প্রদান করে, জানায় এটা, জানায় আমাদেরকে, এটা হচ্ছে এরকম তার বস্তুর প্রকৃত স্বরূপ আমাদেরকে দেখায় আলোর মাধ্যমে, কিভাবে প্রকাশ করে মানে আমাদেরকে সেই জ্ঞান প্রদান করে কোনটা কি, যে কোন বস্তুটা কি তার প্রকৃত স্বরূপ আমাদেরকে বুঝায়, পাপ শূন্য, এবং এটা হচ্ছে সত্যগুণের লক্ষণ। সত্যগুণের লক্ষণ কি কি, প্রকাশকারী এবং পাপ শূন্য, এটা সত্যগুণের লক্ষণ। সত্যগুণ আমাদেরকে বন্ধন বদ্ধ করে কিভাবে, সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা আমাদেরকে বদ্ধ করে, এই হচ্ছে সত্যগুণের বন্ধনের বন্ধনের উপায়, কিভাবে বন্ধন করে আমাদেরকে, কিভাবে সুখের দ্বারা বন্ধন করে, কিভাবে জ্ঞানের দ্বারা বন্ধন করে, যে না অনেকে বলে থাকে না, ঠিক আছে আমি কো সৎ সৎ ব্যক্তি, আমি মিথ্যা কথা বলি না, চুরি করি না, আমি কোনো খারাপ কাজ করি না, আমি সৎ পথে চলি, তাছাড়া আমি আমি ধর্ম পালন করছি, তারাও সেটাও সেরকম নীতিবান, তার নীতিবান সত্যগুণটা তারও কিছুটা ঊর্ধ্বে, মানে তারা সৎ সাত্ত্বিক জীবন যাপন করে, গুণটা সাত্ত্বিক, তার গুণটা সাত্ত্বিক। অনেকে আছেন দেখবেন খুব সাত্ত্বিক গুণে, তারা খুব সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারা খুব ধৈর্যশীল, ধৈর্যশীল বা অনেক সময় সত্যগুণের যে লক্ষণগুলো তাদের মধ্যে দেখা যায়, তারা জ্ঞানবান, জ্ঞানের অনুশীলন করে, এরকম ব্যক্তিরা আছে, কিন্তু ওটাই তাদের বন্ধনের কারণ, না আমি তো ভালোই আছি, ভালোই আছি। যেমন জগন্নাথপুরীতে যান, ওখানে গিয়ে প্রচার, জগন্নাথপুরীতে যান ওখানে গিয়ে প্রচার করে যাবে না, না আমরা তো আছি জগন্নাথের ভক্ত, জগন্নাথের পাণ্ডা চলছে ভালোই, যা ইচ্ছা করি সমস্যা নেই, জগন্নাথ আমাদেরকে দেখবেন। তো এখানে অনেক সময় না, যারা ঠিক আছে জগন্নাথের পাণ্ডা, জগন্নাথের ভক্ত, তারা বিশেষ সৌভাগ্যবান, যারা জগন্নাথের আদেশ, জগন্নাথের নির্দেশ পালন করছে তারা ঠিক আছে জগন্নাথের ভক্ত, যারা জগন্নাথের পার্ষদ বলে দাবি করে কিন্তু প্রকৃতভাবে ভক্তি করছে না, তাদের কি ক্ষতি হবে। প্রভুপাদ সেখানে গিয়ে খুব এই জন্য পছন্দ করেননি, প্রভুপাদ বলছে না এখানে আমি কোনো মন্দির বানাবো না, তারা আমার ভক্তদেরকে ঢুকতে দেয়নি, বা এরকম অনেক ইয়ে ছিল সেখানে, বা তারা দেখো বা জাতিগতভাবে জাতি ব্রাহ্মণ যারা যারা আছে তারা অনেক সময় আছে তারা সেরকম, তারাও কিছুটা শুদ্ধভাবে করার চেষ্টা করে, কিছুটা সত্যগুণের স্তরে আচরণ করার চেষ্টা করে, কিন্তু ওই তাদের প্রথাগত কুলগত ওই সমস্ত বিষয়গুলির দ্বারা তারা বদ্ধ হয়ে থাকে, তারা সামনে যেতে চায় না, মনে করছে আমরা সব কিছু করছি। সত্যগুণের কথা বলার পরে রজগুণের কথা বলছে 7 নম্বর শ্লোকে পড়ুন। এটা এখন রজগুণের কথা বলছে, রজগুণের লক্ষণ কি, রজগুণের লক্ষণ হচ্ছে অনুরাগাত্মক মানে কি? অনুরাগাত্মক মানে কি? তা অনুরাগ বৃদ্ধি করে, সংসারের প্রতি বা এই জগতের ভোগ্য বস্তুর প্রতি অনুরাগ বৃদ্ধি করে। স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ, পুরুষের প্রতি স্ত্রীর আকৃষ্ট, স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট, এগুলো রজগুণ। সুখ ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় রজগুণের দ্বারা, অনুরাগ বৃদ্ধি করে। আর তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, অর্থাৎ রজগুণটা কোথেকে উৎপন্ন হয়? ভোগ ও তৃষ্ণা, ভোগ করতে সেখান থেকে উৎপন্ন হয় এবং আসক্তি থেকে উৎপন্ন হয় বলে জানবে। এখন এই রজগুণটা কিসের দ্বারা বন্ধনবদ্ধ করে? সকাম কর্মের আসক্তির দ্বারা। অর্থাৎ সকাম কর্ম কেন না? যেহেতু আমি ভোগ করতে চাই তাই আমি সকাম কর্ম করব, সকাম কর্ম করব, তার ফলে আমি এই ভোগ করতে পারবো। এই সকাম কর্মের প্রতি আসক্তির দ্বারাই সে বদ্ধ হয়। পুরাকালে সত্যগুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় করা হতো। সত্যগুণের উদ্দেশ্য তারাই যদি মুক্তি লাভ করতে না পারে তাহলে রজগুণের বন্ধনে আবদ্ধ তাদের কি অবস্থা? সেটাই অহংমতি জড়। এখন তমগুণের বন্ধন কিরকম? আট নম্বরটা পড়ুন। তমগুণটা কিরকম? মোহনকারী বলে জানবে, মোহিত করে দেয়। তমগুণের লক্ষণ হচ্ছে তা মোহনকারী, এবং তা কিভাবে বদ্ধ করে? তা প্রমাদ, আলস্য, নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। প্রমাদ, আলস্য, নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে, অলস ব্যক্তি। পরবর্তীতে আলোচনা করবো আরো, এটা আমরা লিঙ্কটা করবো। এটা এটা বললেন সত্য রজ তমগুণের কথা, তিনটা গুণের কথা বললেন এই এই সাত আট নয় নম্বর ছ সাত আট নম্বর শ্লোকে। এখন আগে তিন চার শ্লোকে বলছেন জীবের উৎপত্তির কারণ, তারপরে পাঁচ নম্বর শ্লোকে বললেন যে জীবের বন্ধনের কারণ, জীব যে জগতে বন্ধন হয় গুণের প্রভাবে, সে কথা বললেন, গুণের সাথে সংস্পর্শের ফলে জীব যে বন্ধন হয় সেটা বললেন। তারপরে এই গুণটা কিভাবে বন্ধন করে সেটা ছয় সাত আট নম্বর শ্লোকে বললেন। এখন ন নম্বর শ্লোকে বলছেন যে সত্যগুণের আবার এই ছয় সাত আট এই তিনটা শ্লোককে ন নম্বর শ্লোকে একসাথে যুক্ত করছেন, এর এর সার সংক্ষেপ বলছেন একসাথে। ন নম্বরটা বলুন। অর্থাৎ ছ সাত আট নম্বর শ্লোকে যা বলেছিলেন সেটাই আবার আট ন নম্বর শ্লোকে একসাথে এক জায়গায় সারমর্ম করছেন। সত্যগুণ কিভাবে বন্ধন করে, রজগুণ কিভাবে বন্ধন করে, তমগুণ কিভাবে বন্ধন করে, সুখ, সকাম কর্ম আর প্রমাদে, তিনটা তিনটা জিনিসের দ্বারা। সেই যে মানুষ সাত্ত্বিক, তিনি দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক আদি রূপে বা কর্ম জ্ঞানের কোনো বিশেষ শাখায় নিযুক্ত থাকে, তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন বুদ্ধির দ্বারা। কবি দার্শনিক যারা আছেন বুদ্ধির দ্বারা তারা সেরকম ইয়ে করতে লাভ, সুখ লাভ করতে চেষ্টা করেন। না আগে একটা বললেন, এই জন্য তিনটা জিনিস বললেন তিনটা শ্লোকে, তারপরে আট ন নম্বর শ্লোকে ওই কথাটা আবার মানে এই 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 সারসংক্ষেপ বলে দিলেন একসাথে, একসাথে উপসংহার টানলেন আর কি। এই তিনটা গুণ কিভাবে বন্ধন করে উপসংহার টানলেন এখানে। এখন দশ নম্বর শ্লোকে বলছেন এর কারণ কি, কিভাবে এটা করে বা কেন এটা বন্ধন করে, দশ নম্বর শ্লোকে বলছেন পড়ুন। কারণ হচ্ছে কখন সত্যগুণ প্রবল হয় রজতম গুণ কম ইয়ে হয় প্রাধান্য পায়, কখনো রজগুণ প্রবল হয় বাকি দুটা গুণ কম প্রাধান্য পায়, কখনো তমগুণ প্রবল হয়। এর কারণে যখন বিভিন্ন সময় কম্পিটিশন চলে, প্রতিযোগিতা চলে তিনটা গুণের মধ্যে কে কোনটা কখন প্রবল হবে, এই জন্যই এই এক একটা গুণ একেবারে বন্ধন করে। সেটাই গুণপ্রবাহ, গুণপ্রবাহ এ তসমিন কৌশা অপকৌন তদ্ভুত, গুণপ্রবাহের মধ্যে আছি আমরা, প্রবাহের মধ্যে চলছি। এটা বললেন এখন ১১ নম্বর শ্লোকে বলছেন এই যে বৃদ্ধিপ্রাপ্ত সত্ত্বগুণ তাদের লক্ষণ কি, অর্থাৎ এই সত্ত্বগুণ বৃদ্ধি পায় যখন, যখন সত্ত্বগুণ বৃদ্ধি পায় তখন তার লক্ষণ কি, যখন তমগুণ বৃদ্ধি পায় তখন লক্ষণ কি, সেই কথাগুলি তিনি ১১ থেকে ১৩ নম্বর শ্লোকে বলছেন। ১১ ১২ ১৩ করুন। ১২ ১৩ তো এখন এই যে যখন বৃদ্ধি পায় তখন তাদের অবস্থান কি, লক্ষণ কিরকম হয়, সেটাই এই তিনটা, এই এই ১১ ১২ ১৩ নম্বর সত্যগুণ বৃদ্ধি পেলে জ্ঞানের প্রকাশ হয়, জ্ঞানের প্রকাশ হয়, অর্থাৎ প্রকাশ সত্যগুণের লক্ষণ হচ্ছে, বলা হচ্ছে প্রকাশ, এটাকে প্রকাশ বলে অভিহিত করা হচ্ছে। তারপর তমগুণ বৃদ্ধি পেলে লোভ প্রবৃত্তি কর্মে উদ্যম দুর্দমনীয় স্পৃহা এই সমস্ত কিছু বৃদ্ধি পায়। তমগুণ বৃদ্ধি পেলে অন্ধকার অজ্ঞান অন্ধকার নিষ্ক্রিয়তা প্রমাদ মোহ উৎপন্ন হয়। তো এই জন্য ওই সত্য রজতম ওই তিনটা গুণী, তিনটা গুণী হচ্ছে বন্ধন, ওগুলো হচ্ছে সোনার শিকল লোহার শিকল আর কিসের রূপার শিকল, সোনা রূপার লোহার শিকল, তিনটাই তো শিকল, সত্যগুণের দ্বারা বন্ধন হলেও বন্ধই বদ্ধই আছে। সেই জন্য তিনটা থেকে মুক্ত ভক্ত মানে তিনটা থেকে মুক্ত থাকতে হবে। তাই যিনি কৃষ্ণ ভাবনার পথে উন্নতি সাধন করতে সংকল্প করত তাকে এই তিনটি গুণী অতিক্রম করতে হবে। মানুষের আচরণে তার কার্যকলাপে আহার বিহার আদিতে কোনো না কোনো গুণের প্রাধান্য লক্ষিত হয়, এই তিনটা গুণের প্রবাহ। এটা বলার পরে এখন ১৪ থেকে ১৫ নম্বর শ্লোক পর্যন্ত বলছেন যে মৃত্যুর সময় এই যে এই যে গুণ যখন বৃদ্ধি পায়, এক একটা গুণ যখন বৃদ্ধি পায় তখন সেই বৃদ্ধিপ্রাপ্ত গুণসম্পন্ন ব্যক্তি মৃত্যুর সময় কোন ফল লাভ করেন, তা সত্যগুণের সত্যগুণ বৃদ্ধি পেলে মৃত্যুর সময় সত্যগুণ বৃদ্ধি পায় তখন কী ফল লাভ করেন, মৃত্যুর সময় যদি তমগুণ বৃদ্ধি পায় তখন কী ফল লাভ করে, সে সময় রজগুণ বৃদ্ধি পেলে কী ফল, এটা তিনি ১৪ ১৫ শ্লোকে বলছে। ১৪টা পড়ুন। অর্থাৎ দেহ ত্যাগের সময় যদি সত্যগুণ বৃদ্ধি পায় তখন তিনি মহর্ষিদের উচ্চতর লোক যান। ১৫ নম্বর শ্লোকে বলছে রজগুণ আর তমগুণের কথা দেখুন। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে, রজগুণে কি ফল হয় মনুষ্যকুলে, আর তমগুণে হলে পশুজনিতে, তমগুণে হলে পশুজন হতে পারে, হতে পারে। তো এই জন্য এই তিনটা গুণে মৃত্যু হলে কার কি গতি হয় সেটা বললেন ১৪ ১৫। এখন এই তিনটা গুণের ভিন্ন ভিন্ন ফল কি সেটা ১৬ নম্বর শ্লোকে বলছেন। ১৬ নম্বরটা পড়ুন। সত্ত্ব সুকৃতি সব সাত্বিক কর্মের ফল হচ্ছে নির্মল, রাজসিক কর্মের ফল দুঃখ, তামসিক কর্মের ফল হচ্ছে অজ্ঞান বা অচেতন। এই তিনটা গুণের ফল বললেন, তিনটা গুণের ভিন্ন ভিন্ন ফল বললেন। এখন কেন এই তিনটা গুণের ফলের মধ্যে এই এই বৈষম্য হচ্ছে, পার্থক্য কেন হচ্ছে এরকম, সেটা ১৭ নম্বর শ্লোকে বলছেন। ১৫ নম্বরটা কারণ সত্যগুণ থেকে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ থেকে লোভ, জ্ঞান লোভ এবং অজ্ঞান এই তিনটা হচ্ছে তিনটা গুণের উৎপত্তির কারণ। এই জন্যই এই তিন গুণ থেকে ফলও ভিন্ন ভিন্ন হয়, এই তিন গুণ থেকে ফলও ভিন্ন ভিন্ন হয়ে যায়। এই ফল তিন রকম ভিন্ন ভিন্ন ফল বলার পরে এই তিন গুণে অবস্থিত ব্যক্তির ফলের পার্থক্য, তিন গুণে যারা অবস্থিত আছেন, সত্ত্বগুণী ব্যক্তি, রজগুণী ব্যক্তি, তমগুণী ব্যক্তি, তাদের গতি কোথায় হয় সেটা তিনি 18 নম্বর শ্লোকে বলছেন। বলুন, জঘন্য গুণসম্পন্ন সামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে, তাদের তিনজনের গতি কোথায়? সত্যগুণ ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা, ঊর্ধ্বে রজগুণসম্পন্ন নরলোকে, আর জঘন্য গুণসম্পন্ন ব্যক্তিগণ নরকে গমন করে। তিন তিন ধরনের ব্যক্তি তিন জায়গায় গতি হয়। হ্যাঁ, সেটাই, সেটা আবার উপসংহার করছেন। আগে এই জিনিসটা বলা হয়েছিল যে তাদের কোথায় গতি হয়, ঊর্ধ্বলোকে, মনুষ্যকুলে, পশুজমিতে। সেই যে সেই জিনিসটা আবার এখানেও সামারাইজ করছেন বা সারমর্ম প্রদান করছেন। এখন আগে আগে বলেছিলেন কি, যে প্রকৃতির গুণের সংজ্ঞার দ্বারা জীবের কি হয়, সংসারে বন্ধন হয়। এখন প্রকৃতির গুণ, এই গুণ সম্বন্ধে জানার ফলে জীবের সংসার থেকে মুক্তি হয়। যে গুণ সম্বন্ধে অজ্ঞানতার ফলে বা যে গুণের সাথে সংস্পর্শের ফলে জীবের বন্ধন হয়, সেই গুণকে জানার ফলে জীবের সংসার থেকে মুক্তি হতে পারে। এটাই 19 নম্বর শ্লোকে বলছে। এই গুণ থেকে মুক্তি হওয়ার উপায়, মুক্ত হওয়ার উপায়টা কি, এটাই 19 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছে। অনুবাদটা বলুন, যখন এই গুণসমূহ ব্যতীত অন্য কোনো জানতে পারেন বা দর্শন করতে পারেন এবং ভগবানকে জানতে পারেন গুণের অতীত রূপে, তখন তিনি এই পরাপ্রাপ্তি লাভ করতে পারেন। অর্থাৎ এই গুণ সম্বন্ধে তার প্রকৃতি গুণ বিবেক, প্রকৃতি পুরুষ বিবেক যোগ বলেছে, প্রকৃতি গুণ সম্বন্ধে বিবেক জ্ঞান, তার মাধ্যমেই জীব এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে পরাপ্রকৃতি লাভ করতে পারে। পরাপ্রকৃতি লাভের উপায়টা কি, সেটাই বর্ণনা করছে। তারপর কি হবে, তার এটা পরাপ্রকৃতি লাভ করবেন, তারপর তিনি এই গুণজাত অনর্থ থেকে নিবৃত্ত হয়ে কৃতার্থ হন। এই তিন গুণটাকে অতিক্রম করার পর পরবর্তীটা পড়ুন, তো যখন তিনি এভাবে তিনটা গুণকে অতিক্রম করেন, তখনই তিনি এই তিনটা গুণ থেকে অতিক্রম করে তখন তিনি এই জন্ম মৃত্যু জরাবেদির এই জগৎ থেকে মুক্ত হয়ে অমৃত ভোগ করেন। আগে বলেছেন স্বগুণাই সমর্থন বা অমৃতম শ্রুতে, হ্যাঁ এই জগতে একে বলা হচ্ছে জীবন মুক্ত, জীবন মুক্ত উচ্চতে তারা এখানেই অমৃতত্ব লাভ করে, অমৃত ভোগ করে। আচ্ছা, তো এটা এটা বললেন এই শ্লোক পর্যন্ত, 20 নম্বর শ্লোক পর্যন্ত এই কথা বললেন। এখন অর্জুন আবার প্রশ্ন করছেন, এই তিন গুণ যখন অর্জুন যখন শুনতে পেলেন যে এই তিন গুণের অতীত ব্যক্তি অমৃত লাভ করেন, সেটা শুনে অর্জুন এই তিন গুণের অতীত ব্যক্তির লক্ষণ কি, ত্রিগুণাতীত ব্যক্তির লক্ষণ কি, আচরণ কি, গুণ অতিক্রমের উপায় কি জানার জন্য প্রশ্ন করলেন। আগে যেরকম অর্জুন প্রশ্ন করেছিলেন দ্বিতীয় অধ্যায়ে, স্থিতপ্রজ্ঞস্ব কাহাসা, স্থিতপ্রজ্ঞস্ব ব্যক্তির লক্ষণ কি, তার আচরণ কিরকম, তিনি কীভাবে কথা বলেন, কীভাবে অবস্থান করেন, একইভাবে অর্জুন এখানে যখন শুনলেন ত্রিগুণ অতীত ব্যক্তির, সেই ত্রিগুণাতীত ব্যক্তির লক্ষণ কি, আচরণ কি, তা কীভাবে ত্রিগুণাতীত হওয়া যায় জিজ্ঞাসা করছেন। তো যদিও এই কথাগুলি ভগবান ওই স্থিতপ্রজ্ঞস্ব প্রশ্নের উত্তরে বলে দিয়েছেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এবং এই ত্রিগুণাতীত ব্যক্তি একই, মোটামুটি একই, তো আগে এই কথা বলে দিয়েছেন। কিন্তু আবার যেহেতু অর্জুন প্রশ্ন করছেন, তাই আবার বিশেষভাবে ভগবান অন্যরকমভাবে বলছেন এই কথাগুলি, এই 21 থেকে বা 22 থেকে শুরু করে এই কথাগুলি বলবেন। সেই ত্রিগুণাতীত ব্যক্তির লক্ষণ কি, তিনটা প্রশ্ন, লক্ষণ কি, আচরণ কীরকম, এবং কীভাবে এই তিনগুণ থেকে অতিক্রম করেন, এই কথাগুলি 22 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করবেন। 22 থেকে 25 সাথে অনুবাদ করুন,
এবং আত্মসারণে অবস্থিত হয়ে তাদের তুল্য জ্ঞান পাবেন, যিনি
তিনি গুণাতীত। তো অর্জুন প্রশ্ন করেছিলেন গুণাতীত ব্যক্তির লক্ষণ কি, তার আচরণ কিরকম এবং তার গুণাতীত হওয়ার উপায়টা কি, সেই কথাগুলি ভগবান এই তিনটা শ্লোকে ব্যাখ্যা করলেন। তার লক্ষণটা কি, তো 22 নম্বর শ্লোকে তার লক্ষণের কথা বলছেন, তিনি কিরকম লক্ষণ করেন, তিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ, তিনের জিনিস থেকে মুক্ত। প্রকাশ প্রবৃত্তি, প্রকাশ মানে কি, প্রকাশ মানে কি বললাম আমরা, সেই জ্ঞান। হ্যাঁ, প্রকাশ মানে অর্থাৎ সে কোনো বস্তু আলোতে থাকা, অন্ধকার না, প্রকাশ মানে হচ্ছে আলো, আলো মানে হচ্ছে সেই জ্ঞান, সেই বস্তু সম্বন্ধে জানা তিনি। আর প্রবৃত্তি মানে সেই কোনো বস্তুতে সে ভোগের প্রতি প্রবৃত্ত হওয়া, প্রবৃত্তি, প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ, প্রবৃত্তি নিবৃত্তি, সে তার প্রতি প্রবৃত্ত হওয়া, ইলুমিনেশন বা তার জ্যোতি বা তার হচ্ছে প্রকাশ মানে হচ্ছে সত্য কথা এটাই, উদ্ভাসিত হওয়া, জ্ঞানের দ্বারা উদ্ভাসিত হওয়া। এবং আসক্তি, প্রবৃত্তি মানে আসক্তি বলা যায়, ভোগের প্রতি আসক্তি। তিনটা গুণের কথাই বলছে, সত্য রজতম, তিনটা গুণ, প্রকাশ মানে সত্যগুণ, প্রবৃত্তি মানে রজগুণ, এবং মোহ মানে হচ্ছে তমগুণ। এই ত্রিগুণের আবির্ভাব হলে তিনি দ্বেষ করেন না, এবং সেগুলি নিবৃত্ত হলেও তিনি আকাঙ্ক্ষা করেন না, এই হচ্ছে তার লক্ষণ। তিনি এরকম লক্ষণ সম্পন্ন, তিনি হচ্ছেন গুণাতীত। এবং তার আচরণ কিরকম, আচরণ হচ্ছে এরকম, তিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, উদাসীন উদাসীন, উদাসীন থাকেন সবকিছুর প্রতি। এবং তিনি গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় যখন, এভাবেই জেনে তিনি অবস্থান করেন এবং তার সচলতা প্রাপ্ত হন না। গুণ আসুক আর যাক, যাই করুক না কেন, তিনি সবসময় স্থির থাকেন, স্থির থাকেন। অর্থাৎ সহজ কথা হচ্ছে এটাই, এই ব্যক্তি তিনি আত্মারাম, বা তিনি নিজে তার সুখ দুঃখ তার নিজের উপরে নির্ভরশীল, তিনি অন্যের উপরে নির্ভর করেন না। তার সুখ দুঃখের বলা হচ্ছে, একজন বক্তা বলছেন, আপনার সুখ দুঃখের রিমোট কন্ট্রোল আর অন্যের হাতে দিয়ে দেবেন না। কেউ একটা কিছু বলে দিল আমি দুঃখ দুঃখিত হয়ে গেলাম, কেউ একটা কিছু বললো আমি সুখী হয়ে গেলাম, কেন এরকম, কেন আমার সুখ দুঃখ অন্য একজন ব্যক্তির উপর নির্ভর করবে, আমি সুখী হব না দুঃখী হবো আরেকজন ব্যক্তির কথার উপর নির্ভর, একজন আমাকে একটু কটু কথা বলে দিল, তার কথা শুনে আমি একটু মন খারাপ হয়ে গেল, কেন? তার মানে হচ্ছে কি, আমি সুখী বা দুঃখী হবো এটা কার উপর নির্ভর করছে, অন্যদের উপর নির্ভর করছে, তারা আমাকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু যে ব্যক্তি এই সমস্ত বিষয়ের গুণের দ্বারা প্রভাবিত না, তখন তার মানে কি, তার সুখ দুঃখের কথা তার নিজের উপর নির্ভর করছে, তিনি অন্যের উপর নির্ভরশীল না, এই সুখ দুঃখের জন্যে তিনি নিজে চাই যেটা নিয়ন্ত্রণ করতে পারেন, সুখী থাকবেন কি দুঃখী থাকবেন, এই হচ্ছে তার, এই হচ্ছে তার মাহাত্ম্য। অনেক সময় মনে হতে পারে যে না, জাগতিকভাবে এই এই ব্যক্তি, এই ধরনের ব্যক্তি যারা এরকম গুণের গুণাতীত, জাগতিকভাবে অথর্ব, এদের কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, লোক কেউ একজন থাকে কিছু মানে তাকে তিরস্কার করছে, তাকে গালি দিচ্ছে, তারপরেও সে কিছু বলছে না, আপনি কি পুরুষ, তাকে বলে না আপনাকে এত কিছু বলে গেল তারপর আপনি কিছু বললেন না, সহ্য করে থাকলেন, আপনার কোনো ইয়ে নেই, লজ্জা সরম নেই, নির্লজ্জের মতো আপনি শুনলেন কি, আপনি কোনো আপনার কোনো চেত চৈতন্য নেই, এরকম বলে চৈতন্য চেতনা নেই আপনার, কিন্তু আসলে সেই ব্যক্তির চেতনা আছে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে পুরুষ। কেন প্রকৃতপক্ষে পুরুষ, কারণ সে তার সেই সুখ দুঃখ নিজের উপর নির্ভরশীল, সে তার সুখ দুঃখের রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে দিয়ে দেয়নি, যে আপনি রিমোট কন্ট্রোল চাপালেন সুখ আমি সুখী হয়ে গেলাম, আপনি চাপালেন দুঃখ আমি দুঃখী হয়ে গেলাম, আপনি আমাকে একটা কর্কশ কথা বাক্য বললেন আমি দুঃখী হয়ে গেলাম, না সে সেরকম না, বরং সে হচ্ছে আত্ম নিয়ন্ত্রিত, নিজে নিয়ন্ত্রণ করছে সুখী হবে দুঃখী হবে। একবার আমাদের বইয়ে স্কুল বইয়ে বলতে সক্রেটিস কাহিনী বলছিল, সক্রেটিস তার সবসময় তিনি খুব শান্ত থাকতেন বা উত্তেজিত থাকতেন না তিনি, তার পত্নী তার স্ত্রী একবার তাকে রাগানোর চেষ্টা করছেন যে এই লোকটা রাগে না, আসতে রাগাবো আমি, খুব ঝগড়া করার চেষ্টা করছেন, সবসময় তিনি হাসছেন, মৃদু হাসছেন, বসে আছেন বাড়ির ফটকের সামনে, দরজার সামনে বসে আছেন হাসছেন। তো যখন দেখলেন তার স্ত্রী যে আমি এত রেগে গেছি, আমি এত ধর্ষণ তিরস্কার করি, তারপরে ওই লোকটা হাসছে, তখন করলেন কি, তিনি এক বাকেট জল এনে মাথায় ছেড়ে দিলেন সব ফ্রেডিসের মাথায়। তো বলতো এবার নিশ্চয়ই রেগে যাবে, এবার নিশ্চয়ই রেগে যাবে। একটা লোক যাচ্ছে, সে দেখছিল এই ঘটনাগুলি সব কি হচ্ছে, এবার নিশ্চয়ই রেগে যাবে। তো সক্রেটিস বললেন, সক্রেটিস আবার হাসলেন, তিনি বললেন আমি জানতাম যে আকাশে যখন খুব বজ্রপাত হয়, খুব খুব যখন ইয়ে করে মেঘ ডাকে, তারপরে বৃষ্টি আসে। বজ্রপাতের পরেই বা অনেক সময় মেঘের গর্জনের পরেই বৃষ্টি আসে, এটা স্বাভাবিক, আসার কথা, আসছে, সমস্যা কি, বৃষ্টি হলো, আগে গর্জন হলো এখন বৃষ্টি হলো। তো এইভাবে যারা, এই হচ্ছে মূল ব্যাপার, তারা এই ধরনের ব্যক্তি, তিনি উদাসীন থাকেন, উদাসীনে উদাসীন, কোনো কিছু হলো না ঠিক আছে ভালো, কোনো কিছু হলো না ঠিক আছে এটাও ভালো। যেটা আমরা ওই যে ওই কৃষকের কথা বলছিলাম, যার ইয়ে নিয়ে এসেছিল ঘোড়া, ঘোড়ার বাচ্চা নিয়ে এসেছিল জঙ্গল থেকে। তো এই জন্য এই ধরনের ব্যক্তি, তিনি তার সুখ দুঃখ, সুখ দুঃখের সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর স্বর্ণের সমদৃষ্টি সম্পন্ন, তিনি প্রিয় অপ্রিয় বিষয় সমভাবাপন্ন, ধৈর্য ছিল নিন্দা, অর্থাৎ যিনি যেটা বলছেন পাথর ও স্বর্ণ সমদৃষ্টি সম্পন্ন, পাথরও এক সোনার খণ্ডও এক, তার কাছে এই সংসার, তার কাছে সংসার কিভাবে বন্ধন হতে পারে, একই জিনিস, একই জিনিস। তিনি কখনো সেই জড় কার্যে প্রবৃত্ত হবেন না, জড় কার্যে প্রবৃত্ত হবেন না। তার কাছে আপনি যত ধন সম্পদ যা কিছু দিয়ে যান, তার তার কাছে এই সমস্ত কিছুর কোনো ইয়ে নেই। বরঞ্চ দেখা যায় এই ধন সম্পদটাই যখনই কোনো কিছু আসবে আমাদেরকে, তখনই এটা আমাদের সম্পদ মানে এটা একটা দুশ্চিন্তার কারণ, দুশ্চিন্তার কারণ। হ্যাঁ, এটাই এটাই ত্রিগুণাতীত ব্যক্তির লক্ষণই বলছেন, গুণাতীত গুণের ঊর্ধ্বে, তার কথাই বলছেন। আমাকে একবার আমাদের একজন মহারাজ, এখানে জিবিসি থেকে একটা প্রজেক্ট, একটা ইয়ে করা হচ্ছে মায়াপুরে, জিবিসি থেকে একটা একটা প্রজেক্ট হচ্ছে আর কি এখানে। তো আমি সেই মহারাজের জিবিসি, তার সেবা করছিলাম এখানে গতবারের আগের বার জিবিসি মিটিংয়ের সময়। তো সেখানে কিছু জায়গা জমি কেনা কাটার ব্যাপার, সেবার আছে অনেক কিছু, বড় প্রজেক্ট হচ্ছে জিবিসির। তো ওই মহারাজ সেটা আর কি দেখাশোনা করছেন। তো মহারাজ বললেন, তুমি এই টাকাটা, একজন প্রভু আছেন আমাদের রসামৃত কুঞ্জ আছেন রাশিয়ান পাড়াতে, ওই প্রভুর কাছে দেওয়া লাগবে ওই টাকাটা। তো ওটা ডলার, ইউএস ডলার, অর্থাৎ আমেরিকান ডলার ছিল, আরও কিছু সিঙ্গাপুরের, চাইনিজ, এরকম অস্ট্রেলিয়ান ডলার ছিল। আরও আরও বললেন কিছু টাকা যে ছিল, ছিল শিশি লোকনাথ স্বামী মহারাজ বলছেন এত টাকা, এত ডলার দেবেন এই প্রজেক্টের জন্য। আসলে ভক্তিচারী স্বামী গুরু মহারাজ বলছেন এত ডলার দেবেন, স্বামী গুরু বলছেন এত লাখ টাকা দেবেন। তুমি আমাকে লিস্ট দিয়েছেন, চিরনিরঞ্জন স্বামী গুরু মহারাজ বলছেন এত টাকা ডলার দেবেন। তখন তুমি এই সমস্ত ব্যক্তিদের কাছে যাবে এবং তাদের কাছে এই টাকাগুলো সংগ্রহ করবে এবং একসাথে এই টাকাটা নিয়ে ওই প্রভুর কাছে দেবে। তো সব মিলিয়ে প্রায়, তো অনেকজন যেমন লোকনাথ স্বামী গুরু মহারাজের কাছে গেলেন, $500 দিয়েছিলেন তিনি। $500 মানে কিন্তু $500 না, $1 মানে হচ্ছে $60 উপরে, তো $500 মানে এরকম। তো এরকম বললেন, এই টাকাগুলি নিয়ে একসাথে করে তুমি, তো আমি সব টাকাগুলি নিয়ে আমাদের গরু দেশ থেকে আমি ইয়ে করলাম, ভাঙালাম $100 ভাঙালাম আর কি। তো প্রায় $4,000 মতো হয়ে গেল সবার কাছে সংকালেক্ট করার পর। তো মানে আমি প্রথমবার লাইফে ডলার দেখেছি বা ডলার হাতে নিয়েছি, ইউএসএ প্রথমবার হাতে নিলাম আমি, তার উপর কত ডলার একসাথে, $4,000 মানে কত লাখ টাকা হবে ভারতীয় রুপি, কয়েক লাখ টাকা হবে $4,000 মানে, না না এত না, এত না, কত $4,000 মানে কত, $9,00,000 মতো, $4,000 মানে, যাই হোক। তো এই $4,000 আমার হাতে, লাইফের প্রথমবার ডলার আমি হাতে নিয়েছি, আমি তাও আমার হাতে। এখন চিন্তা করছি টাকাটা আমি কি তবে দিব ওনাকে, ফোন করলাম, উনি বলছে রসামৃত কুঞ্জে আসো। তো আমি তো জানি রসামৃত কুঞ্জে কীভাবে যায়, আমি প্রথমবার যাচ্ছি, তো ফোন করলাম, তো জিজ্ঞেস কোন দিকে যায়, একজন ভক্ত বললো ওইদিকে যাও, ওই রাস্তা দিয়ে সাইকেলে করে যাচ্ছি আমি জঙ্গলের মধ্য দিয়ে, তখন আমাদের মায়াপুর ইনস্টিটিউট ক্যাম্পাস কাজ চলছিল। তো যাচ্ছি, করে কোথায় এলাম এখানে জঙ্গল চারিদিকে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তখন দেখছি চার ওদিক থেকে কয়েকজন লেবার আসছে, ওরা গ্রামের লোকেরা আসছে, ওরা কাজ করার জন্য আসছে মনে হয় দেখি সাইকেল করে। তো ওদেরকে দ্বারা করালাম, বললাম যে রসামৃত রাশিয়ান পড়া কোন দিকে যায়, ওরা বললো ওই দিকে যান। তো মনে মনে ভাবছি আমি, এরা যদি এখন ধরে আমাকে তা আমার এই টাকা যদি নিয়ে নেয় তাহলে আমাকে বিক্রি করলে এত টাকা মনে পাওয়া যাবে না, একটা ভয় কাজ করো। তার কোন ক্রমে আমি চলে গেলাম ওখানে, গিয়ে ওনার কাছে দিলাম, বললাম না এখন শান্তি, আমি আমার আর কোনো টেনশন নাই। তারপরে এবার আবার গেছিলাম উজ্জয়ন, যখন গেলাম গতবার যখন গেলাম তো ওখানেও মহারাজ আসলে এবার আবার দিলেন প্রায় $2,500 মতো, ওই টাকাটা নিয়ে তুমি ওই প্রভুকে দিয়ে দিও। আমি চিন্তা করছি এখান থেকে এখানে উজ্জয়ন থেকে মায়াপুরে যাবো ট্রেনে করে, কীভাবে টাকাটা নিয়ে যাবো আমি? তারপরে আরেকজন সিনিয়র ভক্ত ছিলেন, এই উনি ওখানে ওখানে উনি সেবা করছেন গৌরদেশে, ওনার কাছে দিয়ে দেন, বলবো আপনি টাকাটা নিয়ে যান মায়াপুরে গেলে আপনার কাছ থেকে নিয়ে নেবো আমি। মায়াপুরে আসার পরে ওনার কাছ থেকে নিলাম টাকাটা, নিয়ে পৌঁছালাম ওনার কাছে। তো মানে এটাই যে এটা একটা একটা দুশ্চিন্তার কারণ, দুশ্চিন্তার কারণ কিভাবে এটাকে আমি প্রোটেক্ট করবো, ধন সম্পদ এসছে আমার কাছে কিভাবে আমি রাখবো এটাকে। কিন্তু যে ব্যক্তি তার কোনো আকাঙ্ক্ষা নেই তার জন্য কি আছে, ঠিক আছে সনাতন গোস্বামীর ক্ষেত্রে আমি দেখতে পাই, তো সেই পরশুরা কোথায় রেখেছিলেন, আবর্তন ওখানে রেখে দিয়েছেন। তো সেই ব্যক্তি এসে বলছে যে আমাকে শিবজি পাঠিয়েছেন, বলছে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ আছে, ঠিক আছে যাও ওখানে আবর্জনার পাশে স্তূপ আছে ওখানে পাশে একটা পাথর দেখতে হবে, নিয়ে যাও পরশ পাথর আছে। উনি গেলেন, নিয়ে গেলেন পরশ পাথর। যেতে যেতে চিন্তা করেন যে ব্যক্তি পরশমণিকে আবর্জনার মধ্যে রেখে দিতে পারেন, তার মধ্যে তার কাছে নিশ্চয়ই এর থেকে ধনী, নিশ্চয়ই এর থেকে ধনী ব্যক্তি, থেকে আরো মূল্যবান জিনিস আছে কি সেই। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে মূল বস্তু। সমর লোস্ত্র অশ্ম কাঞ্চন হ, সম লোস্ত্র অশ্ম কাঞ্চন হ, লোস্ত্র মানে হচ্ছে মাটির ঢেলা, অশ্ম মানে হচ্ছে পাথর, কাঞ্চন মানে স্বর্ণ, পাথর এবং স্বর্ণ দুটাকেই তিনি মাটির ঢেলার মতো মনে করেন, একই, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তার কাছে কিরকম এই সংসার বন্ধু, তুল্য প্রিয় প্রিয় ধীর তুল্য নিন্দাত্ম সংস্কৃতি, এটা কত সহজ নেতার বলা হচ্ছে এখানে কিভাবে গুণাতীত হওয়া যায়। আমরা এই সংসারে বদ্ধ হচ্ছি কিভাবে, গুণের প্রভাবে, এবং কিভাবে গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। আচ্ছা পরবর্তী দুটা শ্লোক পড়ি, 26-27, 26টা পড়ুন। এটাই হচ্ছে গুণের গুণের থেকে মুক্ত হওয়ার উপায়, গুণ থেকে মুক্ত হওয়ার উপায়। তো কত সহজ না পন্থা, বলছেন কি যিনি সেই সোনা এবং পাথরকে মাটির ঢেলার মতো মনে করেন তিনি মুক্ত, কত সহজ ব্যাপার ঠিক না, শুনতে কত সহজ মনে হয়, কিন্তু এটা ব্যক্তিগতভাবে জিনিসটা গ্রহণ করতে, তো এই জন্য একে বলা হচ্ছে ওপেন সিক্রেট, ভক্তি বলা হচ্ছে ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট মানে কি, এটা ওপেন সবাই জানে কিন্তু এটা একটা সিক্রেট, কেউ এটা করতে পারে না, সবাই জানে কিন্তু করতে পারে না। যেমন কোনো এক মন্দিরে বলছেন, সাউথ ইন্ডিয়াতে বলছেন মন্দিরের দরজার ভিতরে অনেক অনেক সোনা গহনা আছে, সবাই জানে কিন্তু কেউ এটা খুলতে পারছে না, কেউ এটা এটা গোপন করে আছে, সবাই জানে এর ভিতরে কি আছে, তারপরে খুলতে পারে, কারো খোলার সামর্থ্য নেই। ব্যাপারটা হচ্ছে এরকম, সবাই জানে যে কিভাবে আমি যে এই যে দুঃখ কষ্ট পাচ্ছি এই জগতে কিভাবে মুক্ত হতে পারি আমি, বাস যা আমি কোনো কিছুর প্রতি আসক্ত না হওয়া, সোনা পাথর সব কিছুর প্রতি আমি অনাসক্ত হওয়া, মাটির ঠেলা বলে মনে করা, ঠিক আছে আমি গুণ থেকে মুক্ত, আমাকে এই জড়জগতের দুঃখগুলি আমাকে স্পর্শ করতে পারবে না, কত সহজ কথা, শুনতে কত সহজ মনে হয়, কিন্তু এটাই হচ্ছে সিক্রেটের মতো, এর জন্য বলা হচ্ছে ওপেন সিক্রেট। ভগবত ভক্তিটা হচ্ছে ওপেন সিক্রেট। হরিনাম, হরিনামই হচ্ছে একমাত্র সার, হরিনামের কাছে নিরাপরাধ হয়ে হরিনামের কাছে আশ্রয় গ্রহণ করা, অপরাধ শুদ্ধ হরিনাম করা, শুদ্ধ নাম করা, এটাই হচ্ছে আমরা কৃষ্ণপ্রেম লাভ করতে পারি, তুণ্ডে তাণ্ডবিনী, হ্যাঁ বা এই নামই আমাদের প্রেম প্রদান, কত সহজ, ওপেন সিক্রেট, ওপেন সবার কাছে খোলা, কিন্তু এটাই হচ্ছে সিক্রেট, এই হচ্ছে মূল রহস্য, উন্মুক্ত রহস্য ওপেন সিক্রেট। আচ্ছা এই এটা আবার শুরু থেকে দেখবো আমরা, শেষ শ্লোকটা পড়ুন, 27। আমি হচ্ছি আশ্রয়, আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা, এই এই একটা শ্লোক যেটা মায়াবাদীরা এটা অনেক নির্বিশেষবাদীরা অনেক বিভিন্নভাবে ব্যাখ্যা অন্যভাবে ব্যাখ্যা করে থাকে, তারা এটার ভুল ব্যাখ্যা করে থাকে, আমি হচ্ছি নির্বিশেষ ব্রহ্ম, এটা তারা মনে করে কি ভগবান বলছে আমি নির্বিশেষ ব্রহ্ম, কিন্তু এখানে ভগবান কি ইঙ্গিত করছে, আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। কেন এই শ্লোকটা বলছেন যে না, এর কারণ বলছেন আগেটা বলছে গুণ থেকে মুক্ত হওয়া যায়, এটা বলার পরে উপসংহার টানছেন, এই 27 নম্বর শ্লোকে তার কারণ বলছেন, কেন এইভাবে মুক্ত হওয়া যায় তার কারণ এখানে বলছেন। কারণ আমি হচ্ছি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃত শাশ্বত ধর্মের প্রতি ঐকান্ত সুখের আমি আশ্রয়। তাই যারা আমার শরণ গ্রহণ করে তারা এরকম এই এই সমস্ত জাগতিক সুখ থেকে মুক্ত হতে পারে, এই হচ্ছে মূল বিষয়বস্তু এখানকার। কিন্তু এখানে নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় মানে বলা হচ্ছে কি, যে নিরাকার ব্রহ্ম, সেই নিরাকার ব্রহ্ম হচ্ছে ভগবানের ব্রহ্মজ্যোতি। তাহলে ভগবান আশ্রয় হলেন কিনা, তার মধ্য থেকে প্রবেশ হচ্ছে, প্রকাশ হচ্ছে, তিনি হচ্ছেন তার আশ্রয়। একথায় সহজ কথা ভগবান বলছেন এখানে, যে আমি এই নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে কি, আমার অঙ্গনিষ্ঠিত অঙ্গ জ্যোতি, আমি এর আশ্রয়। কিন্তু তার ঊর্ধ্বে আমি হচ্ছি পরমেশ্বর ভগবান, আমার সচ্চিদানন্দ রূপ আছে, সহজ কথা। এর মাধ্যমে তিনি এই এই জিনিসটা প্রকাশ করছেন। এই হচ্ছে এই এই অধ্যায়ের মূল বিষয়বস্তু, কিভাবে এই গুণগুলো আমাদেরকে বন্ধন করে, গুণগুলির লক্ষণ কি, গুণগুলি আমাদেরকে কীভাবে বন্ধন করে এবং কীভাবে গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়, এই সমস্ত বিষয়বস্তু এই অধ্যায় বর্ণনা করলেন। কি সেটাই, সবকিছুর অমৃতের মূল হচ্ছেন ঐকান্তের সুখে, সবকিছুর আশ্রয় হচ্ছেন ভগবান। অর্থাৎ অর্থাৎ কি বুঝাচ্ছেন এখানে, যে কিভাবে এই ব্যক্তি আগের সুখে যেটা বলেছেন ঐকান্তিক ভক্তি সেবা করে তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মগুপ্তস্তরে উন্নীত হন। তো আগের শ্লোকে 26 নম্বরে, তো 27 নম্বরে বলছেন কিভাবে সেটা সম্ভব হয়, তার কারণ কি। কারণ হচ্ছে ভগবানই সমস্ত অমৃতের আশ্রয়, ভগবানই নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়, ভগবানই শাশ্বত ধর্ম অমৃতের বা ঐকান্তিক সুখের আশ্রয়। তাই যে ঐকান্তিক ভক্তিযোগ সহকারে মামচ ইহ ব্যবিচারে না অব্যবিচারে না সহকারে ভগবানের ভক্তি করেন, তারা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গমন করে, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গমন করে। এ হচ্ছে এই এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। তো আমরা বিরতির পর এটা আর একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করি। তারপর যে প্রভুপাদ কি বলছেন, শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয় জগৎ পুরুষুলে প্রভুপাদ কি জয় সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জানি তাই বলতেন। মূল কারণ, মূল কারণটা হচ্ছে আমাদের আমরা বলতে পারি আমাদের মূল সবকিছুর মূল কারণ হচ্ছে আমাদের ভোগ বাসনা। এই ভালো শব্দটার মাধ্যমে কি আমার প্রশংসা করছে, আমার প্রশংসা করছে, খারাপ শব্দটার মাধ্যমে কি আমার তিরস্কার করছে, নিন্দা করছে। তো আমরা সেই পর প্রশংসা এবং কিন্তু এই ভাবটা মূল গুরুত্বপূর্ণ এখানে। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম ওই দিন যে আপনাকে সেই সবাইকে খাম দেওয়া হলো, একটা করে খাম দেওয়া হলো, আপনাকে খামের মধ্যে 500 টাকার নোট দিলে দেওয়া হলো, আপনি খুব ভালো লাগলো এটা আপনাকে। পরে দেখলেন যে বাকিদের খামের মধ্যে 2000 টাকার নোট আছে, তখন কেন আপনার দুঃখ কারণ হলো সেটা? ওই যে একটা ভাব যেটা যে না আমি ভোগ করবো এটা, অহম মমেতি আমার, এবং আমার সুখ ভোগের কারণ হচ্ছে এটা। এই জন্য সুখ বা এই যে একে অন্যের সাথে তুলনা করা, ঈর্ষা ভাব যেটা আছে এটা বলতে পারি ঈর্ষা ভাব। আমরা ঈর্ষা ভাবের জন্যই তো এই জগতে আছে, দ্বেষ, রাগ এবং দ্বেষ, কোনো কিছুর প্রতি রাগ কোনো কিছুর প্রতি দ্বেষ, ওইটাই হচ্ছে মূল কারণ, রাগ এবং দ্বেষ। ভালো কিছুর প্রতি আমাদের অনুরাগ, খারাপ কিছুর প্রতি দ্বেষ, এটা হচ্ছে আমাদের মূল কারণ দুঃখের। আসক্তি আর বিরক্তি, সংসারে সংসারের প্রতি আসক্তি। নির্গুণ স্তরে গেলে গুণাতীত, সেটাই আমরা দেখবো বিরতির পরে দেখবো। যেমন কি কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে শুদ্ধ সত্য বা নির্গুণ স্তরের ঊর্ধ্বে, সেটা হচ্ছে এই সেটা হচ্ছে নির্গুণ স্তর, সত্যগুণের ঊর্ধ্বে। সেখানে গমন করতে না পারলে জগতের বন্ধনই থেকে যায়, আবার সেখানে আসতে ফিরে আসতে হয়, ঊর্ধ্বলোকে গেলাম, ঊর্ধ্বলোক থেকে আবার ঘুরে কিনে পুণ্যে মর্তলোকম বিশান্তি। এ পর্যন্ত 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ এর সঙ্গতি আমরা পাঠ করলাম, অনুবাদ পাঠ করলাম। এই অধ্যায়ে মূলত বেদস্বামীপাদ বলছেন, কৃষ্ণাধীন গুণাসঙ্গ প্রসঞ্জিত ভবাম বুধিম সুখম তরতি মদ্ভক্ত ইত্যভাষী চতুর্দশে। আমার ভক্ত কৃষ্ণের অধীন গুণসমূহ অনাসক্তি দ্বারা আসক্তি প্রসূত ভবসমুদ্র সুখে উত্তীর্ণ হন, এটি চতুর্দশ অধ্যায়ে বর্ণিত হয়েছে। আমার ভক্ত গুণটা হচ্ছে কার অধীন? কৃষ্ণের অধীন, কৃষ্ণাধীন গুণসঙ্গ, গুণটা কৃষ্ণের অধীন, স্বতন্ত্র না, কৃষ্ণের অধীন। এই গুণের সঙ্গের মাধ্যমে আমার ভক্ত অনাসক্তির দ্বারা তিনি আসক্তি প্রসূত ভবসমুদ্র উত্তীর্ণ, অর্থাৎ এই জগৎ ভবসমুদ্রের মূল কারণ হচ্ছে কি? আসক্তি। আসক্তিটাই হচ্ছে ভবসমুদ্রের মূল কারণ। আসক্ত আসক্তি প্রসূত ভবসমুদ্র বলা হচ্ছে। তো সেই আসক্তি প্রসূত ভবসমুদ্র থেকে মুক্ত হওয়ার একমাত্র কারণ উপায় হচ্ছে অনাসক্তি। অনাসক্তির দ্বারাই মুক্ত হওয়া যায়, সেটাই তিনি এই অধ্যায়ে বর্ণনা করছেন। এই গুণের প্রতি অনাসক্ত থাকা, গুণাধিকান মুদম লিপসেত অনুক্রোশাম গুণাধমাত মৈত্রীম সমানা তন্বিচ্ছেন নৌতাপের অভিভূয়তে। নারদমুনি বলছেন কিভাবে এই জগতের ত্রিতাপ থেকে মুক্ত হওয়া যায়। এখানেও যে অধ্যায় বিষয়গুলি বলছেন ত্রিতাপ থেকে মুক্ত হওয়া যায়, ওখানেও বলছেন গুণাধিকা মুদম লিপসেত, যে আমার তো অধিক গুণবান গুণসম্পন্ন সেই ব্যক্তির প্রতি তাকে দেখে কি করা উচিত? খুশি হওয়া, প্রসন্ন হওয়া উচিত, মৈত্রতা করা উচিত। অনুক্রোশান গুণাধমাত মৈত্রী সমানাতন, যে গুণাধিক যারা আছে তার সঙ্গে করা উচিত, তার সন্তুষ্ট হওয়া উচিত। যে আমার তো গুণের থেকে গুণে কম, তাকে দেখে তার প্রতি করুণা করা উচিত। মৈত্রীম সমানাতন, যিনি আমার থেকে সমান গুণ সম্পন্ন তার সাথে আমাদের মৈত্রতা করা উচিত। যেভাবে যে ব্যক্তি এরকম আচরণ করেন তিনি এই জগতের ত্রিতাপ থেকে মুক্ত হন। এ তো সহজ পন্থা যে কিভাবে আমরা আচরণ করা উচিত এই জগতে, কিন্তু শুনে মনে হয় খুব সহজ, কিন্তু সমস্যাটা চলে আসে সখন সেখানে যখন আমরা আচরণ করি এই জগতে। দেখবেন বলা হচ্ছে একজন ভক্ত রাঁধুনি রান্না করে ভগবানের জন্য, আরেকজন ভক্ত ভালো গান গায়, এদের দুজনের মধ্যে কখনো তেমন ঝগড়া হবে না। ইনি রান্না করছে ভগবানের জন্য, বাস যিনি রান্না করছে উনি এসে বলবে না তুমি ভালো গাওনি আজকে, তোমার থেকে আমি ভালো গাইতে পারি, আর যিনি গান গাইছে ইনি এসে বলবে না তোমার থেকে আমি ভালো রান্না করতে পারি। যখন দুজনেই রাঁধুনি, দুজনেই গান গায়, তখন কি হবে না, আজকে কি এরা কি রান্না করেছে তা আমি ভালো রান্না করি, বা আজকে এ রান্না করেছে সবাই ভালো ভালো বলছে, কালকে তো আমি রান্না করি, কালকে তো ভালো বললো না, কেন বললো না, আমাকে কেউ পছন্দ করে না, সবাই একে পছন্দ করে, একে বেশি সমর্থন করে, আমাকে কেউ ভালোবাসে না, একটা ইনফিরিয়রিটি, একটা তুচ্ছ ভাব মনে আসবে। কিংবা যদি মনে হয় না আমার রান্নার প্রশংসা করছে, ওর রান্নার প্রশংসা করছে, নাহলে আমি হচ্ছি মহান, আমি হচ্ছি ভালো রাঁধুনি, গর্ব আসবে যে ভালো দুজন সেই সঙ্গীতজ্ঞ, না বলবে যে এ আমার থেকে ভালো গাইতে পারে না, আমি যখন গান গাই সবাই তখন একদম টেম্পল হল ভরা থাকে, বা অথরিটি আমাদের শুভবিজয় প্রভু তিনি মন্দিরে কীর্তন নিয়ে করেন, কে কখন গাইবে, হ্যাঁ ফেস্টিভ্যালের দিন আমাকে দিল না কেন গান গাইতে, যখন যখন মন্দিরে সবাই একদম সব থেকে বেশি লোক থাকবে তখন আমাকে দেওয়া উচিত গান গাওয়ার জন্য, কীর্তন করার জন্য, তখন দিল না আমাকে, নিশ্চয়ই শুভবিজয় প্রভু আমাকে পছন্দ করে, আমার সাথে শত্রুতা আছে। ওই প্রভু ওই ভক্তরা ভালো গায় না, কিন্তু ওকে দেখা যায় প্রত্যেকটা ফেস্টিভ্যালেই কোনো না কোনো কীর্তন করার জন্য ওকে দেওয়া হয়, কিন্তু আমাকে কেন দেওয়া হয় না। তো যারা এই জন্য বলে না চুম্বকের মধ্যে সমমেরু বিকর্ষণ করে বিপরীত মেরু আকর্ষণ করে, যে ভালো যে রান্না করে যে গান গায় তারা ভালো বন্ধু হতে পারে, যে দুজনেই গান গায় দুজনে রান্না করে তখন ভালো বন্ধু হওয়া খুব কঠিন সেখানে। এটাই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়, কি কারণ বলুন, কি কারণ হতে পারে সেখানে? ঈর্ষা কারণ হতে পারে, ঈর্ষা একটা কারণ হতে পারে, আর কি কারণ? আর গুণ পরিচালনা করছে ঠিক আছে, যেহেতু আমরা ভোগ করতে চাই, ভোগটা কিভাবে পারে, আর এটা হচ্ছে আমাদের যশ, এটাও একটা ভোগ, আমার সম্মান চারিদিকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লাভ করতে চাই আমি। প্রতিষ্ঠার মধ্যে তেমন কিছু হচ্ছে না, শারীরিক মানে বাহ্যিকভাবে কিছু হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে মানসিক ভোগ, মনের দ্বারা আমি এটা ভোগ করছি যে না আমার সম্মান বাড়ছে, চারিদিকে প্রতিষ্ঠা বাড়ুক আমার। তো ওইটা হচ্ছে ওই যে জিনিসটা আছে, আমার প্রতিষ্ঠা লাভ করতে চাই, আমার সুনাম বাড়ুক, যশ বাড়ুক, এটা হচ্ছে মানসিকভাবে ভোগ করা। তো সেইভাবে সেই দিকটা যেটা আমরা আগে যেটা উদাহরণ দিলাম, সে টাকার উদাহরণ, একই জিনিস, একই জিনিস অবস্থা ভেদে আমাদের সম্মান, আমাদের সুখ আবার দুঃখের কারণ হতে পারে, একই জিনিস সুখের কারণ হতে পারে, দুঃখেরও কারণ হতে পারে। তাহলে সুখটা কিসের মধ্যে আছে? একই জিনিস কীভাবে সুখের কারণ হতে দুঃখের কারণ হতে পারে? ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, ক্রিকেট ম্যাচ, আজকে ইন্ডিয়া হেরে গেল, পাকিস্তান জিতে গেল, ওদের পাকিস্তানিদের জন্যে সুখ আনন্দ উৎসব, ইন্ডিয়ানদের জন্যে দুঃখ। আজকে ইন্ডিয়া, কালকে ইন্ডিয়ান, ইন্ডিয়া জিতলো, পাকিস্তান হারলো, তো ইন্ডিয়ানদের জন্য সুখ, পাকিস্তানের জন্য দুঃখ। একটা বস্তু বা একটা ঘটনা কীভাবে দুজন ব্যক্তির জন্য সুখ এবং দুঃখের কারণ হয়, তার মানে বোঝা যায় যে এই জগতে সুখ দুঃখ হচ্ছে অনিত্য, আসক্তির হচ্ছে মূল কারণ, এটা হচ্ছে অনিত্য। কারণ যেহেতু যদি সে চিন্ময় বস্তু হয় তাহলে এটা সবার জন্যই চিন্ময় হবে, চিন্ময় বস্তু সকলের জন্যই চিন্ময় হবে, এমন না যে একজনের জন্য সুখ আর একজনের জন্য দুঃখ, চিন্ময় বস্তু সবার জন্যই চিন্ময় হবে। কিন্তু যেহেতু এটা একজনের জন্য সুখ দিচ্ছে আরেকজনকে দুঃখ দিচ্ছে, তাই এটা এটা চিন্ময় না, এটা জড় সুখ, তুচ্ছ সুখ। এজন্য দেখবেন সব জায়গাতে যেমন তৎসৈব হেত প্রয়তে এত কৌবিদত নলভ্যতে ইয়া ধর্মতাম, প্রথম স্কন্ধে ব্যাখ্যা করছেন, সেখানে প্রভুপাদ বলছেন মিশ্র সুখ, এই জগতে দুঃখ এবং মিশ্র সুখ, শুধু সুখ বলেননি, মিশ্র সুখ। কেন মিশ্র সুখ বলছেন? মিক্সড হ্যাপিনেস কেন বলছেন? কারণ সুখ মানে সেখানে এটা মিশ্র সুখ, নিখাদ সুখ না, অর্থাৎ কেবলমাত্র সুখ 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 এরকম না, সুখ মানে এখানে দুঃখ আছে, সুখের সাথে দুঃখ আছে। বেশি সুখ করতে যাই আমি, পরিণামে দুঃখ আসছে। এখানে আমি মনে করুন কৃচ্ছ সাধন করে সকাম কর্ম করে আমি স্বর্গলোকে গেলাম সুখ লাভ করার জন্য, ওখানে সুখ লাভ করছি, ওখানে যে সুখ লাভ করবো এমন না, ও সুখটা নষ্ট হলে ক্ষীণপুণ্যে মর্তলোকম বিষন্তি। ওখানে যত না সুখ করার চেষ্টা করছি আমরা, আবার এখানে চলে আসবে। বা এই জন্মে আমি অনেক কষ্ট করলাম, পুণ্য অর্জন করলাম, পরবর্তী জন্মে আমি ভালো দেহ লাভ করলাম, যেমন বলে বণিক দিয়ে জন্মগ্রহণ করলাম, বা আমি ধনী পরিবারে জন্মগ্রহণ করলাম, রাজার পরিবারে জন্মগ্রহণ করলাম, কোন পূর্বজন্মের স্বীকৃতির ফলে। কিন্তু তখন আমি এই সুখটা ভোগ করতে গিয়ে অপব্যবহার করে ফেললাম, তখন কি হবে? পরবর্তীতে আবার দুঃখ অপেক্ষা করছে। এটা হচ্ছে সুখ আর দুঃখ হচ্ছে মিশ্র, মিশ্র অনুভূতি। এখন সুখ, পরবর্তীতে দুঃখ, একে বলা হচ্ছে কি? প্রেয় আর শ্রেয়। প্রেয় মানে কি? প্রথমে মনে হচ্ছে সুখের মতো, পরে হচ্ছে দুঃখের মতো। আর শ্রেয় মানে কি? যেমন উদাহরণ কি দেয়, যেমন আইসক্রিম, প্রথমে খেতে কি মজা, আইসক্রিম ঠান্ডা গরমের দিয়ে ঠান্ডা আইসক্রিম খেলাম, কিন্তু পরে ঠান্ডা লেগে গেল তখন দুঃখ। আবার যেমন যেমন তিতা যদি খাই আমরা, নিম পাতা মহাপ্রভুর খুব প্রিয়, বা এটা পরে প্রথমে খেলে একটা তিক্ত লাগছে, কিন্তু এটা জিনিসটা ভালো জিনিস। প্রেয় আর শ্রেয় উদাহরণ দেওয়া হচ্ছে। তো আসলে জাগতিকভাবে তারা বলে এরকম, যেটা প্রথমে সুখদায়ক মনে হয় কিন্তু ওটা আসলে সুখের না, দুঃখদায়ক, দুঃখদায়ক। এই জন্য একজন ব্যক্তি বলেছিলেন যে যদি তুমি কোনো বস্তু অনায়াসে পেয়ে যাও, মনে করো ওইটা তোমাকে অন্তিমে দুঃখ দেবে, আর যদি কোনো বস্তু অনেক কষ্ট করার পরে পাও সেটা তোমাকে সুখ প্রদান করবে। এইভাবে সুখ এবং দুঃখ, এই সুখ এবং দুঃখ, এই সুখ ও দুঃখের পরিভাষা এই জগতে আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। কেন ভিন্ন ভিন্ন? গুণের উপরে ডিপেন্ড করে, নির্ভর করে। যখন আমি একই বস্তু যখন সত্যগুণে থাকি মনে হতে সুখ, তমগুণে গেলে মনে করবে এটা হচ্ছে দুঃখ। একই বস্তু যদি সত্যগুণে দুঃখ মনে হয়, তমগুণে আবার সুখ মনে হতে পারে। এই গুণের প্রভাবেই বিভিন্ন কম্বিনেশন, গুণের সংস্পর্শ, 10% সত্যগুণ, 50% রজগুণ, 40% তমগুণ। কারো কাছে না 50% সত্যগুণ, 40% তমগুণ, 10% সত্যগুণ, কারো কাছে মানে বিভিন্নভাবে কম্বিনেশন থাকে। এই জন্য একই ব্যক্তি বিভিন্নভাবে আচরণ করে, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম আচরণ করে। একই ব্যক্তির কাছে যখন যাবেন, আগে দেখতে হয় না ব্যক্তির তার মুড, মনোভাবটা কীরকম, যারা ইনচার্জের কাছে গিয়ে দেখে মনোভাবটা কীরকম, উনি ভালো খুশি আছেন তো এখন কিছু বলার আগে, উনি এখন উনার কীরকম মন মন আছে, ইয়ে আছে, মুড মুডটা কে মনে করেন। হ্যাঁ
এরকম আগে জিজ্ঞেস করতে কেমন দেখলেন, কেমন দেখলেন থেকে বলছেন প্রভু। এখন যদি মাইন্ডটা ভালো হয় ঠিক আছে, এখন গিয়ে কিছু একটা বলে কেন এরকম হয়। বিভিন্ন সময় গুণের ইয়ে থাকে, গুণের ইয়ে থাকে, সে নিজেদের কাছে দেখতে পারি আমরা। অনেক সময় এরকম হয় না, যেমন কোন একটা জিনিস আমি যুক্তি দিয়ে বুঝতে পারি জিনিসটা ঠিকই, কেউ একটা কিছু বলেছে কথা আমাকে ভালো কথাই বলেছে, যুক্তি দিয়ে বুঝতে পারছি ভালো খারাপ থাকে, তারপরে কেমন ভালো গ্রহণ করতে পারছে না কথাটা, কেমন একটা মনটা খারাপ হতে লাগছে, কেমন একটা মানে পুরো একটু মনে হচ্ছে মাইন্ড খারাপ হয়ে গেছে, কোনো একটা মানে একটু শুষ্ক শুষ্ক লাগছে সব কিছু, কর্কশ লাগছে, ভালো লাগছে না, কেন এরকম হয়। বিভিন্ন সময় বিভিন্ন গুণ আসে, কিন্তু আমি বুঝতে পারছি, বুদ্ধি বলছে জিনিসটা ভালো, বুদ্ধি বলছে জিনিসটা ভালো কথাই বলেছে বা এটা ভালোই হচ্ছে, কাজটা করলে ভালো হয়, কিন্তু তারপরেও কিন্তু মন থেকে এটা গ্রহণ করা যাচ্ছে না, ওই মনটাই গুণের দ্বারা প্রভাবিত হয়ে যায়। তো এই জন্য এটা হচ্ছে উদ্ধারের উপায়টাই হচ্ছে এটা, যেমন যে বুদ্ধির কথা শুনে আমাদের বুদ্ধির, বুদ্ধি যদি বলছে জিনিসটা ভালো, তাহলে যদিও মন বলছে ভালো লাগছে, তারপরেও অনেক সময় জোর করে করা উচিত, জোর করে করি যেটা আমি, বুদ্ধি বলছে না জিনিসটা ভালোই বলছে, যে বা আমাদের উনি বলছে ঠিক আছে এখন আমার ইচ্ছা ছিল আমি বসে এখন অন্য একটা কাজ কাজ করবো, বা মনে করছে আজকে আমি একটু রেস্ট নেবো, বিচ এক ঘুমাবো, হঠাৎ করে একজন ভক্ত ছিল প্রভু চলুন একটু পরিক্রমা করে আসি, বা চলুন একটু ওখানে কথা হচ্ছে একটু কথা শুনে আসি, বা একটু আপনাকে জোর টানা টানি আপনার ঘনিষ্ঠ বন্ধু টানা, চলো 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 ঘনিষ্ঠ বন্ধু, আচ্ছা কী এখন বিরক্ত করছে আমাকে, কিন্তু মনতে বলছে না ভালো কথাই বলছে আমাকে, হরি কথা শুনতে যাই বা একটু পরিক্রমা করে যাই বা একটু দর্শন করে আসি, সমাধি থেকে একটু আসি প্রভুকে প্রণাম করে, বা একটু যোগবীর থেকে ঘুরে আসি, ভালো কথাই বলছে, কিন্তু আপনি মনতে বলছেন না ঠিক আছে এখন অন্য অন্য একটা কিছু করবে বলে ভাবছিলাম, কিন্তু বলছে তারপরেও যদি এরকম, তো এরকম হতে হয় না আমাদের ক্ষেত্রে, ক্লিয়ারলি বুঝতে পারি যে কাজটা যেটা বলছে আমাকে করতে বা যেটা হচ্ছে ভালোই হচ্ছে, তারপরেও মন থেকে মেনে নিতে পারি না যে আমি আমার অন্যরকম প্ল্যান ছিল, অন্যরকম পরিকল্পনা ছিল, ঠিক আছে উদ্ধারের উপায় কি, ঠিক আছে যেহেতু আমি বুঝতে পারি জিনিসটা ভালো, এটা জোর করে করি আমার পরিকল্পনা বাদ দিয়ে, যদি তেমন কোনো ক্ষতি না হয় জোর করে করার চেষ্টা করি, তখন দেখা যাবে কি না এটা করতে গিয়ে মনটা ভালো হয়ে গেছে, আগে মনটা ভালো ছিল না বলে চলো সমাধি দিয়ে ঘুরে আসি, ওখানে গেলাম তার মনটা ভালো হয়ে গেছে, ওই ওই কাজের মধ্যে ঠিক আছে যাই। যেমন রিসেন্টলি একজন এরকম আমার অন্য একটা ইয়ে ছিল যেটা আমি উদাহরণ দিলাম, একজন বলে চলো ওই কাজটা করে আসি, বলেছে জোর করে সিনিয়র বক্স ঠিক আছে ওনার কথায় গেলাম, মনে একটা এমন খুঁতখুত ছিল যে না আমি এখানে আসতে চাইছিলাম না, আমি অন্য একটা কাজ করতে চাইছিলাম বা আরেকটা একটা পরিকল্পনা ছিল, তারপরে ওনার কথায় যেহেতু চলে গেলাম, যাওয়ার পরে তখন না ঠিক আছে এখন ভালোই লাগছে, ভালোই লাগছে। অনেক সময় এরকম হয়ে যায় যে কিছুটা ধাক্কা দিতে হয়, তাহলে এই গুণের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি। হ্যাঁ ভগবান ভগবান এই প্রকৃতির সাথে যুক্ত না, যেটা আমরা আগে বললাম, তিনি এই প্রকৃতিকে ছেড়ে দিয়েছেন, তুমি খেলো এখানে। হ্যাঁ দুর্গাদেবী তারই তিনটা গুণ, অপ্রাকৃত জগতে এখানে এটা গুণাতীত, এখানেই বলা হচ্ছে গুণাতীত, যারা ভগবান তারা গুণাতীত, জীবন মুক্ত সৌচ্ছতে। এটা এটা ছবি আছে না ইসকনের, এখানে আছে গীতারে আছে তিনটা তরি দিয়ে, এখানে আছে না এটা, এটাতে মনে হচ্ছে নেই। হ্যাঁ সত্যরজতম গুণের তিনটা দড়ি দিয়ে বেঁধে রাখা আছে। হ্যাঁ এই বইটাতে অনেকগুলো ছবি নেই, সত্যরজতম তিনটা গুণ দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো তার আগে বলছেন ভগবান হচ্ছে সমস্ত কিছুর স্রষ্টা, তাই উদাহরণ দিচ্ছেন কাঁকড়া বিছা যেমন চালের গাদায় ডিম পারে, তাই অনেক সময় বলা হয় যে চাল থেকে কাঁকড়া বিছার জন্ম হয়, কিন্তু চাল থেকে কখনোই কাঁকড়া বিছার জন্ম হয় না, প্রকৃতপক্ষে মা বিছা সেই ডিম পেরেছিল। তাই ভগবান হচ্ছে সমস্ত কিছুর মূল কারণ, আমরা আগের অধ্যায়গুলোতে দেখেছিলাম নিমিত্ত কারণ আর মূল কারণ, ভগবান হচ্ছে মূল কারণ আর প্রকৃতি হচ্ছে নিমিত্ত বা উপাদান কারণ, উপাদান প্রদান করে, কিন্তু ভগবান হচ্ছেন সব কিছুর মূলে, তিনি তারই প্রকৃতি, তার মধ্য থেকে সৃষ্টি হচ্ছে এই কিছু, প্রকৃতির মধ্য দিয়ে তিনি সৃষ্টি করছেন। অহম বীজপ্রদ পিতা তাসাম ব্রহ্ম মহৎ যোনির অহম বীজপ্রদ পিতা, এই জন্য সমস্ত সর্বত্র বলা হচ্ছে এই জীব রয়েছে, এই তাৎপর্যে প্রভুপাদ বলছে, এমনকি বিভিন্ন গ্রহে দৃষ্ট হয়, অন্যান্য গ্রহে, এমনকি সর্বোচ্চ ব্রহ্মলোকেও জীব আছে, জীবাত্মাই জীবাত্মা সর্বত্রই রয়েছে, মাটির নিচেও জীব আছে, এমনকি জলে এবং আগুনেও জীব আছে, এই সমস্ত প্রকাশ সম্ভব হচ্ছে কারণ মাতৃরূপে জোড়া প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করেছেন, এই হচ্ছে মূল কারণ, সবকিছুর মূলে হচ্ছে এই এই তত্ত্বটা। তাই সত্যযুগে সত্যি গুণ প্রধান ছিল, সত্যগুণ, তো এভাবে বা অন্যান্য যুগে সত্যগুণটা প্রধান ছিল, রজগুণ তমগুণের পরিমাণ কিছুটা কম ছিল, তারপর ধীরে ধীরে যুগের পরিবর্তন হতে বাড়তে থাকে। অনেক সময় দেখা যায় না এরকম যে যারা, যেমন আমাদের অতুল কৃষ্ণ ব্রহ্ম অস্ট্রেলিয়া থেকে আসছেন, তিনি বলছিলেন অস্ট্রেলিয়াতে যান আপনি, ওখানে প্রচার করা খুব কঠিন, কেন? কারণ ওখানে সবাই সুখী, ইন্দ্রিয় তৃপ্তি এত পরিমাণ আছে ওখানে, গিয়ে বলেন জগৎটা হচ্ছে দুঃখালয়ে মশাশ্বতম। কেন দুঃখালয়ে মশাশ্বতম? এটা বিশ্বাস করি না, সব টাকা পয়সা সব আছে ওখানে তাদের কাছে, এমনকি আমেরিকার থেকেও বেশি সুখ ঐশ্বর্য ওখানে আছে, আমেরিকায় তাও টাকা পয়সা থাকলে ওখানে অনেক কষ্ট আছে, অনেক ইয়ে আছে, কিন্তু অস্ট্রেলিয়ার মতো বা এরকম ইউরোপিয়ান কিছু দেশ আছে সেখানে টাকা পয়সাই আছে ওদের কাছে, অন্য অন্য সমস্যা নেই, যা দরকার আপনার জীবনের বা আপনার যা দরকার আপনার প্রতিদিন সব কিছু ওখানে সরকার দিচ্ছে, একদম আরামসে চলছে জীবন, এবং তাদের তেমন কিছু করার কাজ নেই, আরামসে চলছে সব কিছু, অল্প একটু কাজ করুন বাস সুখ। তাদের কাছে যদি যখন গিয়ে বলুন, বা আমাদের প্রভু সিঙ্গাপুরে, সিঙ্গাপুরে বলছেন মানে দেখলে মনে হচ্ছে এটা ইয়ের মতো ভারতের তুলনায় গেলে, তো সেই সব দেখে গিয়ে বলুন যে দুঃখালয় মশার, বলে কি দুঃখালয় মশার সতন, আপনার জন্য হতে পারে কিন্তু আমাদের জন্য না, আমাদের হিসুলের বজ্রনারায়ণ মহারাজ বলছিলেন যে উনি এরকম আমেরিকা ছিলেন, লস এঞ্জেলস বা এরকম, তো আমেরিকার মধ্যে সেখানকার অন্যতম একটা পশ এরিয়া, অন্যতম একটা ধনী লোকরা যেখানে থাকে ওখানে ছিলেন তার তিনি, তো তিনি একদিন সমুদ্রের সি বিচে তিনি ঘুরছেন, তো হঠাৎ দুজন বুক গ্রন্থ প্রচারক তার দেখা হয়েছে, ইস্কন্দের বুক ডিস্ট্রিবিউটর, তারা বলছেন মহারাজকে, তখন যুবক ছিলেন তিনি, যে এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম, দুঃখের জায়গা, অনেক দুঃখ পেতে হয়, যে কী দুঃখ, আমার জন্য কোনো দুঃখ নেই, আমি আরামে আছি, শান্তিতে সুখে আছি, বল তোমার জন্য দুঃখ হতে পারে, আমার জন্য দুঃখ না, আমি তো ভালোই আছি এখানে, সব কিছু আছে, মানে উনি বলছেন এরকম গোল্ডেন বয় কিসড বাই গড, এরকম বলতো, গোল্ডেন বয় কিসড বাই গড, মানে ভগবান থাকে ভগবানের প্রিয় বলা হচ্ছে, এরকম এত সুখ ঐশ্বর তাদের তাদের কাছে ছিল, একদম সব কিছু বলছে, আমি ওখানে থাকলে সব কিছু পেতাম, আমি এরকম অনায়াসে পেতে যাচ্ছিলাম, আমার বাবার টাকা পয়সা আছে সব কিছু, বংশী টাকা পয়সা সব কিছু আছে আমার অনায়াসে, তো মানে আমি এমন হয়ে বলছিলাম, তারা আমাকে এটা বিশ্বাস করতে পারছিল না, তারা আমাকে বুঝাতে পারছিল না যে এই জগৎটা হচ্ছে দুঃখের কারাগার বা দুঃখের আলোয়, তখন তারা আমাকে যাওয়ার সময় বললো না, বুঝতে পারলো না, এই লোকটা হচ্ছে, এই ব্যক্তি ছেলেটা হচ্ছে এক ঘেয়ে এক ঘেয়ে, মানে এক রোখ হয়, বোঝানো যাবে না, তো যাওয়ার সময় বললো ঠিক আছে তোমাকে আমরা একটা কথা বলে যাচ্ছি এই জগৎ সম্বন্ধে, তুমি বলছো জগৎটা ভালো সুখের, ঠিক আছে ভালো, একটা কথা বলে যায় এই জগৎ সম্বন্ধে, একটা সূত্র বলে যায়, কি সূত্র, গোপনীয় গোপন রহস্য, কি রহস্য, এই জগৎ থেকে কেউ বেঁচে বেরোতে পারে না, জীবন্ত অবস্থা এখান থেকে বেরোতে পারে না, এটা হচ্ছে এই জগৎ সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রেখো, তা চলে গেল। তো মহারাজ বললে আমি চিন্তা করছিলাম কি বললো কথাটা, জীবন্ত বেরোতে পারে না মানে কি, তখন চিন্তা করলাম সত্যি, তো চারিদিকে তাকালেন যে কেউ তো এখান থেকে মানে বেঁচে এখান থেকে বেরিয়ে যেতে পারছে না, সবাই তো মরার পড়ে যাচ্ছে, মনে করুন আপনাকে কোথাও বলে কেউ ইনভাইট করলো, নিমন্ত্রণ করলো কারো বাড়িতে যাওয়ার জন্য, গেলেন দেখলেন খুব সুন্দর করে সেখানে মহাপূজার আপ্যায়ন করেছে সব কিছু করেছে, কিন্তু আপনি যাওয়ার জন্য রেডি আছেন, হঠাৎ মনে দেখলেন যে দরজার আড়ালে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওখানে একজন দরজা দাঁড়িয়ে আছে, যে বেরোচ্ছে তাকে একটা লাঠি নিয়ে, লাঠি নিয়ে মাথায় মাথার মধ্যে আঘাত করছে, তো এরকম অবস্থায় মানে যেই ঢুকছে, ঢুকার সময় খুব ভালো আদর আপ্যায়ন করছে আপনাকে ঢুকাচ্ছে, বেরোনোর সময় লাঠি দিয়ে মাথা দিচ্ছে একেবারে, এমন অবস্থায় কে যেতে ঢুকতে যাইবে সেখানে, বা এরকম যদি মনে হয় যে আমি এই ঘরে ঢুকে গেছি এবং এখানে আর আনন্দ করছে, এখানে সব কিছু আছে, ইন্দ্রিয় সুখের খাবার দাবার সব কিছু আছে এখানে, এসি টেলিভিশন ইন্টারনেট যা কিছু প্রয়োজন আছে সবকিছু এই রুমের মধ্যে আছে, কিন্তু বেরোতে গেলেই এখান থেকে একদিন বেরোতে হবে আমাকে কিছুক্ষণ পরে, এবং বেরোতে গেলেই এখান থেকে আমাকে মাথার মধ্যে একটা সময় শেষ হলে এখানে মাথায় বাড়ি দিয়ে বের করে দেবে এখান থেকে, তাহলে আমরা কি সুখ বুক করতে পারবো এখানে? একাদশ স্কন্ধে বলছিলেন উদ্ধবের কাছে কৃষ্ণ বলছেন, আঘাতম নিয় মানস বদ্ধ সেবান তুষ্টিত, যে একটা পশুকে পশুদেরকে লাইনে দাঁড়া করিয়ে রেখেছে, একটা পশুকে হত্যা করছে আর একটা পশু দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার মধ্যে কোনো বিকার নেই, ঠিক আছে সে তার খেয়ে যাচ্ছে, তার ঘাসটা খাচ্ছে, সে বুঝতে পারছে যে পরবর্তীতে আমার টার্ন আসছে, বুঝতে পারছেন? কিন্তু মানুষের মানুষ কি এরকম করতে পারবে? লাইনে দাঁড়া করিয়ে রেখেছে, এক দুই তিন চার ঠাস। তো উদাহরণ দিচ্ছেন সেখানে, তাৎপর্যে বলছেন, মনে করুন সবথেকে প্রিয় খাবার কি, কার কি সবথেকে প্রিয় খাবার, মহাপ্রসাদ সবথেকে প্রিয় আইটেম কি, মনে মনে কল্পনা করুন সবথেকে প্রিয় খাবার কি আপনাকে দেওয়া হয়েছে, রাজভোগ বা এক প্রকার প্লেট দেওয়া হয়েছে, আপনি আনন্দ করছেন, খুব আরাম মজা করছেন, আনন্দ করছেন, ভোগ করছেন, হঠাৎ দেখলেন দরজা দিয়ে একটা সাপ ঢুকেছে, গোখরা সাপ ওখানে দাঁড়িয়ে আছে, ওইদিকে ঢুকছে, তখন কারাগারে আমরা এই প্রসাদটা খুব আনন্দ উপভোগ করতে পারবো, ঠিক আছে সাপটা তো আগে একটু পরে, আমি আগে এটা শেষ করি, তাকে শেষ করি, প্লাস্টিকের সাপ না অরিজিনাল সাপ, এবং এটা নড়ছে সামনের দিকে আসছে, গোখরা সাপ। বা মনে করুন টিভি টেলিভিশন দেখছে কেউ খুব আনন্দের সাথে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছে, টান টান উত্তেজনা, লাস্ট এক ওভার বাকি আছে, ছয় বলে দশ রান দরকার ইন্ডিয়ার জেতার জন্য, এমন অবস্থা, বা এক বলে ছয় রান দরকার এমন অবস্থা, হঠাৎ দেখলেন একটা সাপ ঢুকেছে ভিতরে, এমন অবস্থায় কে সেই ম্যাচটা উপভোগ করতে পারবেন? তাৎপর্যে বলছেন প্রভুপাদের শিষ্যরা, তো আসলে জগৎটা হচ্ছে এরকম, সবাই এই এরকম রেখেছে আসলে এখানে, যে জাস্ট অপেক্ষা করছে আমাদের জন্য সেই মৃত্যুকাল সর্প কখন আমাদেরকে ঢুক, কিন্তু আমরা দেখেও পশ্চন্নপি নপশ্যতি, পশ্চন্নপি নপশ্যতি ভাগবত ব্যাখ্যা করা আছে, আমরা দেখেও বলছি না ঠিক আছে এটা তো চলে যাবে, আমরা এখানে এরকম আরামসে দেখি, লাইনে লাইনে দাঁড় করিয়ে রেখেছি, এক দুই তিন চার, আমার সিরিয়াল আসছে একটু পরে, দেখো অভিজ্ঞতা আছে কারো, বা গুলি করার না হোক, স্কুলে স্কুলে শিক্ষক লাইন লাইনে দাঁড়া করাতেন, একজন একজন করে, একজন একজন থেকে শুরু হতো, আমার টার্ন আসছে একজন পরে একজন। তো একজন বলছে ব্রহ্মানন্দ প্রভু, তিনি গত কয়েক বছর আগে তিনি তিরোধান করেছেন, প্রভুপাদের শিষ্য খুব সিনিয়র প্রথম দিক থেকে, তো ব্রহ্মানন্দ মহারাজ ছিলেন, সন্ন্যাসী ছিলেন আগে, তাকে প্রভুপাদ বলেছে তুই পাকিস্তানে প্রচার করতে যাও, পাকিস্তানে প্রচার করতে যাও। তো উনি এবং আরেকজন পুষ্পকৃষ্ণ দুজন পাকিস্তানে গেছেন প্রচার করতে, অর্থাৎ প্রভুপাদকে ভারতে কোথায় প্রভুপাদ লেকচার দিচ্ছিলেন, তো একজন ক্লাসে প্রবচনের সময় কে উঠে বলেছে যে আপনারা ভারতে এসে ইন্ডিয়ায় প্রচার করছেন, যান যদি সাহস থাকে পাকিস্তানে গিয়ে প্রচার করে দেখান, প্রভুপাদ বলছে তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো, আর পাকিস্তানের প্রচার করবো, প্রভুপাদ তখন টেলিগ্রাম লিখলেন ব্রহ্মানন্দ প্রভুকে পাকিস্তানে যাও প্রচার করো, তো ব্রহ্মানন্দ প্রভু উনি বলতেন পাকিস্তান কোথায় জানেন না, পাকিস্তান যে কোথায় আছে উনি জানেন না, পাকিস্তান যে একটা দেশ কোথায় শুনেন উনি আগে জানেন না পাকিস্তান কোথায় আছে, ওই ম্যাপ বের করে দেখেন পাকিস্তান অমুক জায়গায় একটা দেশ আছে পাকিস্তান, প্রভুপাদ বলছেন চলো বেরিয়ে যাও, আমেরিকা থেকে বেরিয়ে গেছেন তিনি পাকিস্তানে প্রচার করার জন্য, বা অন্য কোথাও ছিলেন তিনি, আর পুষ্পকৃষ্ণ প্রভুকে নিয়ে কোথায় কোথায় গিয়ে একটা দেশ আর একটা দেশ গিয়ে মানে যেতে যেতে পাকিস্তানে ঢুকে গেছেন, তারা কীভাবে ঢুকেছেন, সুপ্রভুপাদের একটা কথার উপরে পাকিস্তানে যাওয়ার প্রচার করো, জিজ্ঞেসে করলেন পাকিস্তানটা কোথায় কি আছে, এখন তো এরকম না আগে আমরা রিসার্চ করি কোথাও যেতে হলে ইন্টারনেট গুগলে ওই দেশটা কোথায় কীভাবে যাবো, ওখানে গিয়ে কোন ট্যাক্সি ধরো ট্যাক্সি কোথায় পাওয়া যাবে, ওখানকার লোকেরা কেমন, আগে রিসার্চ করুক তারপরে যাবো আমরা, অ্যাডভান্স পার্টি পাঠাবো, বুঝতে প্রমাণ বেরিয়ে গেছেন চলো পাকিস্তানে চলো প্রচার করো, ঢুকে গেছেন পাকিস্তানে, ঢুকার পরে দেখেন কোথায় চলে এলাম আমরা, মানে এমন যুদ্ধ লেগে গেছে ওই সময়, ওই সময় যুদ্ধ চলো 1971 দিকে, বা ওই সময় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, ওইটা পাকিস্তানেও ছিল, ওই রকম কাশ্মীর ইয়ের সাথে যুদ্ধ ছিল অনেক ইয়েছে 70-71 দিকে, তো অনেক মানে বম ব্লাস্টিং হচ্ছে এই সেই, হিন্দুদেরকে ধরে ধরে মারছে তারা, হিন্দুদেরকে ধরে ধরে মারছে তারা, হিন্দুরা হিন্দু তখন দেশ থেকে পালাচ্ছিল অনেকে, তাদের গাড়ি আটকিয়ে দেখতো কারা কারা হিন্দু আছে, বের করে দেখতো এদেরকে গুলি করতো, তখন প্রভুপাদ আবার টেলিগ্রাম টেলিগ্রাম লিখেছেন প্রভুপাদ আমরা এরকম ইয়েতে আছি, তো প্রভুপাদ তো টেনশনে আছেন, প্রভুপাদ জানতেন না যে যুদ্ধ শুরু হয়ে গেছে, পরে দেখেন যুদ্ধ শুরু হচ্ছে, প্রভুপাদ টেনশনে কোথায় আছে কি করছে, তো যখন টেলিগ্রাম করেছেন একটা ঠিকানা যে প্রভুপাদ আমরা অমুক ঠিকানায় আছি, প্রভুপাদ আবার টেলিগ্রাম তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোবে দেশ থেকে, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, বেরিয়ে বেরিয়ে কীভাবে আসবেন, গাড়িতে উঠেছেন দুজনে সন্ন্যাস ড্রেস তণ্ডসহ সন্ন্যাসীর ড্রেস পুরা, তো মানে ওরা গাড়ি থামিয়েই দেখছে কারা কারা এখানে হিন্দু আছে, খুঁজ করছে, আর হিন্দু পেলেই গাড়ি থেকে বাইরে বের করছে, দাঁড়া করাচ্ছে লাইনে, তারপরে গুলি করছে। তো এখানে মানে হিন্দু দেখলেই গুলি করছে, তার মানে কতটা রং এখানে পিকচারে, সন্ন্যাসী তিলক শেভ করা হেড, মুন্ডিত মস্তক, গৈরিক বসন, হাতের মধ্যে দণ্ড, জপমালা, দুজনে বসে আছেন, মানে তো সে ওখানেই গুলি করার কথা। নামো সবাইকে যারা বের করেছে লাইনে দাঁড়া করিয়েছে, গুলি করছে সবাইকে, এক এই দুইজন কান্নাকাটি করছে, চিৎকার করছে, কান্নাকাটি করছে। আর ব্রহ্মানন্দ স্বরূপ পুষ্ট কৃষ্ণপ্রভু দাঁড়িয়ে আছেন, পুষ্ট কৃষ্ণপ্রভু বলছেন মহারাজ কী করবো এখন। পুষ্ট কৃষ্ণপ্রভু প্রভুপাদ শিষ্য দুজনে, তো ব্রহ্মানন্দ প্রভু বললেন পুষ্ট কৃষ্ণ কৃষ্ণ প্রভু, তোমার হাতটা জপমালার ভিতরে ঢুকাও, আমরা এখন ভগবতধামে চলে যাচ্ছি, আমরা ভগবতধামে চলে যাচ্ছি। বলে এমনভাবে দাঁড়িয়েছে মনে হয় তারা মানে ফটোশ্যুট করছেন, সেলফি তুলছে, স্মাইল ফাইল করে, দাঁত দিকে স্মাইল করে না, সেলফি তুলবে, ফটো তুল, মনে হচ্ছে ফটো তুলছে সবাইকে একজন একজন করে। তারা নির্ভীক দাঁড়িয়ে আছেন, ব্রহ্মানন্দ স্বরূপ পুষ্ট কৃষ্ণ স্বরূপ মালায় হাত ঢুকে তারা জপ করছে, নির্ভীক দেখাচ্ছেন, বা এরকম ইয়ে ছিল, মৃদু হাস্যও ছিল। তো পাকিস্তানি সৈন্যরা দেখলো কি ব্যাপার, মানে বাকিদের এরা কান্নাকাটি করে চিৎকার করছে, প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু এরা দুজনের মধ্যে কোনো বিকার নেই, নির্লিপ্ত। তারা বুঝতে পারলেন এরা হচ্ছে সাধু ব্যক্তি, তখন বললো গাড়িতে উঠো আর বেরোয় এদেশ থেকে। পাকিস্তানি সৈন্যরা বললো, তখন ব্রহ্মানন্দ কৃষ্ণ গাড়িতে উঠে পাকিস্তান থেকে বেরিয়ে এলেন। যখন বাড়ি বেরিয়ে প্রভুপাদের কাছে এলেন, প্রভুপাদ দেখে ছুটে ধরেছেন গিয়ে, এবং ধরে মানে ব্রহ্মানন্দ বিশাল ছিলেন, প্রভুপাদ ছোট, প্রভুপাদ ধরেছেন তাকে আলিঙ্গন করে, এবং তাকে মাথায় হাত দিচ্ছেন, দেখছেন যে ঠিক আছে তো সব কিছু, প্রভুপাদ প্রভুপাদের স্নেহ, ব্রহ্মানন্দ প্রভু তার ইয়েতে বলছিলেন। তো এইরকম অবস্থা ছিল। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ভক্তরা আসলে কৃষ্ণভাবনামৃত যে পন্থা, কীভাবে নির্গুণ গুণাতীত হওয়া যায়, কৃষ্ণভাবনামৃতের পন্থা হচ্ছে এটা, এটা হচ্ছে প্রমাণ, সত্যরজতম বা এই 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 গুণের উদয় যাওয়া যায়, বা নির্ভীক, কে ভক্ত কেবলমাত্র প্রকৃত নির্ভীক হতে পারে, তার কোনো বাহ্যিক কোনো অন্য কোনো কিছু তার কোনো আসক্তি নেই, এটা এই গুণাতীত হওয়ার মাধ্যমে প্রকাশ পাওয়া যায় বা বোঝানো যায়। আর না হলে কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। আর ভক্তের কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। সেই গল্পটা কি বলছে, রাজপুত্রের কাছে রাজপুত্র চিরঞ্জীব, মুনিপুত্র মা জীব, সাধুকে কি বলছেন ভক্তকে জীব বা মরো বা, আর কোসাইকে কি বলছেন মা জীব মা মর, বেঁচেও থেকো না মরেও যেও না, কিন্তু ভক্তকে বলছেন জীব বা মর, বেঁচেও থাকতে পারে মরেও যেতে পারে, যা ইচ্ছা করো তুমি, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ভগবানের ভক্ত, তার তার কোনো নির্ভীক। ইয়াস্যাম বৈষ্ণব মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয়াপহা, ভগবানের কথা সম্বন্ধের ফলে কী লাভ হয়, ভক্তি লাভ হয়, ভক্তি লাভ হলে কি হয়, ভক্ত কীরকম শোক মোহ ভয় থেকে মুক্ত থাকেন। শোক আমরা কখন করি, অতীতের বিষয় নিয়ে শোক করি আমরা, অতীতে কী হয়ে গেল, ঘটনা দুর্ঘটনা কী হলো, ভুল করেছি আমরা শোক করি সেটা নিয়ে, আমরা কষ্ট পেয়েছি এটা নিয়ে শোক করি, অতীতের কথা নিয়ে। আর আমরা মোহ কখন করি, বর্তমানে, বর্তমানে কী করবো কী করবো না, কী করা উচিত কিম কর্তব্য বিমূঢ় হয়ে যাই আমরা, বলা হচ্ছে মোহ, হতভম্ব হয়ে গেছে। আর ভয় কখন করি, ভবিষ্যতে কী হবে কী হবে না, কীভাবে থাকবে সব কিছু, এটা ভয় করি আমরা। কিন্তু ভক্তির ফলে অতীতের শোক, বর্তমানের মোহ, ভবিষ্যতের ভয়, তিনটাই ভক্তির দ্বারা নাশ, তাহলে বাকি কী থাকলো। এই জন্য কৃষ্ণ ভক্ত শোক থেকে মুক্ত, মোহ থেকে মুক্ত, ভয় থেকে মুক্ত। না, এটা একটা, এটা একটা একদিক থেকে ভগবানের ভক্তরা যখন লীলা যেটা আছে, আমরা দুদিক থেকে দেখতে পাই, একটা হচ্ছে দিব্য দৃষ্টি, মানে অন্যরকম অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল দৃষ্টিকোণ থেকে দেখতে পাই, একটা হচ্ছে না এটা লীলা বিলাস স্বরূপ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, আরেকটা হচ্ছে কি না, এক্ষেত্রে যেটা হচ্ছে শ্রীবাসটা কিন্তু নিজের জন্য ভয় পাচ্ছিলেন না, তিনি ভয় পাচ্ছিলেন কেন, যে কাজী আসবে এবং ভক্তদেরকে কষ্ট দেবে, কাজী আসবে এবং যারা ভক্তরা এখানে অংশগ্রহণ করতে ভক্তদের কষ্ট দেবে, সেজন্য তিনি ভাবছিলেন যে কৃষ্ণ মহাপ্রভু সংকীর্তন বন্ধ হয়ে যাবে, কাজী দুর্নৌকা পাঠিয়েছে, আগে একবার ইয়ে করেছে, এই খোল টোল ভেঙে দিয়েছে, সংকীর্তন বন্ধ হয়ে যাবে, সেটা ছিল সুভাষ ঠাকুরের বই। আর না হলে সুভাষ ঠাকুরের মতো ব্যক্তি যিনি মহাপ্রভু বলছেন তোমার ঘরের ভোজন কীভাবে আসবে, তিনি তিন তালি দিয়েছেন। তিন তালি বলে তিন তালির মানে কি? বলে না আমি তিন তালি বলে তিনবার বলবো হরে কৃষ্ণ, বলে তিন তালি দেবো, যদি এর মধ্যে যদি ভোজন না আসে সবাইকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দেবো। বাস এভাবে তিনি শরণাগত সমর্পিত ছিলেন। তখন মহাপ্রভু কি বলছেন, যে লক্ষ্মী দেবীকেও ভিক্ষা করতে হবে, তোমার কখনো ভিক্ষা করতে হবে না। মহাপ্রভু এরকম সুভাষ ঠাকুরকে বলছিলেন। এই জন্য যারা এটা একটা ব্যাপার, যেমন আর্ত অর্থার্থী, আর্ত অর্থার্থী না, আর্ত ভক্ত করা, যারা কোনো দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে আসছে, পীড়িত হয়ে কষ্ট পেয়ে ভগবানের কাছে আসছে, আর্ত। হ্যাঁ দেবতারা আর্ত বলে, বিভিন্ন সময় দেবতারা আসেন, দেবতাকে বলছেন। কিন্তু যেমন দ্রৌপদীর ক্ষেত্রে দেখুন, দ্রৌপদী ভগবানকে ডাকছিলেন, তো উনি কি আর্ত? ওই জন্য বলা হচ্ছে আর্ত ভক্তরা, তারা তাদের ভগবানের কাছে আসার কারণটাই হচ্ছে তারা আর্ত, তারা ভগবান কষ্ট দিয়ে মুক্ত পাবে। কিন্তু শুদ্ধ ভক্ত মাঝে মাঝে বিভিন্ন সময়ে তারা বাহ্যিকভাবে দুঃখ কষ্ট পেয়ে ভগবানের কাছে আসতে পারে, তার কিন্তু কিন্তু তারা আর্ত না, আর তারা স্বাভাবিকভাবে তারা ভগবানের ভক্তি, ভগবানের কাছে শরণাগত, তারা সাধারণভাবে আর্ত না শুদ্ধ ভক্তি ভাবে বুঝতে পারি আমরা। দুজন ভক্ত, একজন কষ্ট, দুজনেই দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে আসছে, বিপদে পড়ে ভগবানকে ডাকছে, কে আর্ত কে শুদ্ধ কিভাবে বুঝবো আমরা? না, যে ব্যক্তি শুধুমাত্র এখনই ভগবানের কাছে আসছেন, আগে আসেননি ভগবানের কাছে, শরণাগত হননি, তিনি আর্ত। আর যিনি না সবসময় ভগবানের কাছে শরণাগত, সাধারণভাবেও তিনি যখন বিপদ না তখনও তিনি ভগবানের ভক্তই, এখন বিপদের ফলে তিনি ভগবানের কাছে শরণাগত হচ্ছেন, তিনি আর্ত না আসলে। এটা একটা এটা একটা বুঝিবে, এটা একটা কারণ, জাস্ট ভগবানের কাছে, ভগবানের কাছেই আসছেন। অকাম সর্বকাম বা মোক্ষকাম, ভগবানের কাছেই আসছে। এই জন্য আর্ত ভক্ত বাজে, এটা আরেকটা বড় অন্যদিক দিয়ে দেখতে গেলে এটা আরেকটা সৌন্দর্য বা ভগবান ভক্তের মধ্যে সম্পর্ক। যেমন পিতা পুত্র, পিতা যদি পুত্র যদি পিতার কাছে গিয়ে বলে আমাকে রক্ষা করো, তাহলে পিতা খুশি হবেন না, বলে না আমাকে আবার ডিস্টার্ব করতে এসছে, আবার সমস্যা নিয়ে এসছে, যে না তখন পিতার পুত্র আমার প্রতি শরণাগত বা পুত্রকে রক্ষা করা আমার দায়িত্ব। পুত্রের প্রতি পিতার যে প্রেম, পিতার প্রতি পুত্রের প্রেম শরণাগত, এটা প্রকাশ পাচ্ছে এখানে। তো ভক্ত যখন ভগবানের কাছে শরণাগত হন, ভগবান আরো সন্তুষ্ট হন, আরো সন্তুষ্ট হন, ভগবানের প্রতি ভক্তের যে শরণাগতি এটা আরো প্রকাশ পায় সেখানে। আর বরঞ্চ বা আরো ভক্ত কখনো জড় দেহের জন্য তিনি শোক করেন না, দেহের জন্য শোক করেন না, সেটা একটা ভক্ত ভগবানের মধ্যে অন্তর আরেকটা রসের বিনিময়, যে ভক্ত ভগবান ভক্ত ভগবানের কাছে গিয়ে শরণাগতি চাইছে আমাকে রক্ষা করো, ভগবান সন্তুষ্টি প্রদান করে এর মাধ্যমে। না শুদ্ধ ভক্ত আমরা সেটা দেখতে পাই, শুদ্ধ ভক্ত সেরকম প্রার্থনা করেন না, যেমন প্রভুপাদ, এমনকি প্রভুপাদ কি শিক্ষা দিয়েছেন, প্রভুপাদের ক্ষেত্রেও দেখতে পাই আমরা, প্রভুপাদ যখন তিনি অসুস্থ ছিলেন তখন প্রভুপাদ কি শিখিয়ে দিয়েছেন, যে না তোমরা এরকম প্রার্থনা করো, প্রার্থনা করো কিরকম, যে আপনি যদি চান আমাদের গুরুদেব, তার এখনো তার কিছু উদ্দেশ্য প্রজেক্ট বাকি আছে, তার এখনো মিশনটা বাকি আছে, তো হে ভগবান আপনি নৃসিংহদেব বা ভগবানের কাছে প্রার্থনা করুন, আপনারা যদি চান তাহলে আপনারা ওনাকে আরো রাখতে পারেন এখানে। এই হচ্ছে ভক্তের প্রার্থনা করার, যে আপনি যদি সবসময়, আর ভক্ত চাইতে পারেন কোনো একটা কিছু, যে একটা প্রজেক্ট হচ্ছে, একটা সেবা হচ্ছে আপনার জন্য ভগবান, আপনার জন্য সেবা করছি, তো তার মনেও না যে এটা হচ্ছে আপনার জন্য সেবা করছি, আপনি এটা করে দিন ভগবান, না আপনি যদি চান তাহলে এটা যদি মনে করেন না এটা এটা আপনার সেবা, আপনার সন্তুষ্টির জন্য করা হচ্ছে, যদি আপনি চান এটা ভালো তাহলে আপনি এটার জন্য কোনো অমঙ্গল না হয়, বিঘ্ন আপনি বিনাশ করে দিতে পারেন। শুদ্ধ ভক্তের প্রার্থনা ধরো সবসময় ভগবানের উপর শরণাগত, ভগবানই যা করবেন সেটাই তিনি করার জন্য তিনি ইয়ে করেন। তো এই জন্যেই সত্যগুণটা হচ্ছে বন্ধনের কারণ, নির্মল এবং তো সেই প্রসঙ্গে বলছে, যেমন বলছিলেন ভারতের অনেক জায়গায় যাবেন প্রচার করতে, তোমার কোনো কোনো জায়গায় তারা অনেক সাত্ত্বিক ধরনের লোক আছে, সাত্ত্বিক যেমন গ্রামের দিকে বা মফস্বলের এলাকার দিকে যাবেন, যেমন বলছিলেন একজন মুক্ত তারা অমৃতসরের প্রচার করতে গেছিলেন, পাঞ্জাব অমৃতসর, সেখানে খুব মানে সুন্দর আবহাওয়া পরিবেশ এবং সেখানকার লোকেরা ওরা বেশ সাত্ত্বিক জীবনযাপন করছে, তারা খেতি করছে বা ইয়ে করে সাত্ত্বিক করছে। তো সেখানে যান তারা হ্যাঁ ঠিক আছে আপনার কথা শুনবে, কিন্তু এতটা সিরিয়াসলি গ্রহণ করছে না ভক্তি, সিরিয়াসলি ভগবানের ভক্তি গ্রহণ করতে যেটা কঠিন তাদের কঠোরক্ষণ করে, তারা চলছে আরামসে জীবন চলছে। যারা দুঃখ কষ্ট পাচ্ছে তারা বলছে না কিছুটা ভগবানের ভক্তি করা যায়, দুঃখ দুঃখ পাওয়ার পরেই যেমনি বলছে লাত খেয়ে তারপরে আছে, লাতকা ভূত বাথরুমে নেই মানতে হিন্দিতে বলে, দুঃখ কষ্ট পাওয়ার পরেই তখন তারা তারা আসছে। আর না হলে মনে হচ্ছে সব চলছে ভালোই চলছে, যখন এই জগতের সংসারের এইটা জন্য বলছেন আমরা কোভাবে শিখতে পারি, আমরা শিক্ষা লাভ করি, প্রভুপাদ বলছেন প্রথমত শিখি কে, সুশোনার মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে দেখে, তো যে শুনেও শিখে না যে দেখেও শিখে তার জন্য কি, তিন নাম্বারটা হচ্ছে থেকে শিখে, থেকে শেখে, আর চার নাম্বার সে কখনো শেখেই না। তো কেউ অনেকের প্রশ্ন মানে কেন ভগবান দুঃখ কষ্ট দিচ্ছেন না আমাদের, কষ্ট কেটে সৃষ্টি করেছেন, মানে আমরা যে এই তিন নাম্বার তৃতীয় শ্রেণীর থার্ড ক্লাস আমরা থেকেই শিখতে হয় আমাদেরকে, এই জন্য এটা দিচ্ছেন আমাদেরকে, শুনেও শিখতে পারি না দেখে দেখেও শিখতে পারি না, তাই থেকে শেখো বাবা থেকে শেখো। এই হচ্ছে এই অধ্যায় মূল বিষয়বস্তু, মূলত প্রভুপাদ এখানে মূল বিষয়বস্তু বলছে যে ভক্ত ভগবানের ভক্ত যিনি গুণাতীত স্তরে আছেন তার যেহেতু কোনো বাহ্যিক কোনো আশা আসক্তি নেই, তাই তিনি এই অরার অনারম্ভর বা এই আরম্ভরে যান না বা তিনি এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। শেষের দিকে শেষের গুণাতীতের কথা ব্যাখ্যা করেন, স্থিতপ্রজ্ঞ বা গুণের লক্ষণ, গুণাতীত ব্যক্তির লক্ষণ, সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সৌচ্ছতে, তিনি সমস্ত আরম্ভর পরিত্যাগ করেন, সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তার জন্য এত প্রয়োজন নেই। যেমন প্রভুপাদ ভাগবতমের তাৎপর্য বলছেন পঞ্চম স্কন্ধে, লোকেরা করে কি সকালবেলা উঠে ঘুম থেকে তারপর ভালো করে খেতে হবে, যেমন এখানে দেখতে পান আপনারা আমরা দেখতে প্রভুপাদ মানে এটাই এদের কথাই বলছিলেন, কৃষ্ণনগর থেকে যান কলকাতা কত লোক যাচ্ছে প্রতিদিন, সাতটার সময় যান ছটার সময় লোকে ভরা আছে, হ্যাঁ ভরে আছে, সাতটার সময় যান ছটার সময় যান বা নবদ্বীপ থেকে যান, তো এরা ঘুমালো কখন, উঠলো কখন, ঘুম থেকে খেলো কখন, চলো চলো বেরিয়ে গেলো কাজের জন্য তিন চার ঘন্টা জার্নি করে গেলো, কাজ করলো সারাদিন, আবার সন্ধ্যার সময় তিন চার ঘন্টা উঠলে আসলো আবার ফিরে আসলো, মানে কর্মোদ্যমী, সমস্ত কর্মোদ্যমী তাদের জীবনটা ভোগও করতে পারছে না, তারা কষ্টের মাধ্যমে যাচ্ছে তাদের জীবন। কিন্তু যার সেরকম, যেমন ইয়েতে বলছিলেন একজন ভক্ত ছিল আমাদের আমেরিকান ব্রহ্মচারী, মায়াপুরে ছিলেন আগে, তো উনি বলছিলেন উনি মায়াপুর থেকে আমেরিকা যাবেন, আবার তো জিজ্ঞেস করছেন আর একজন কথা বলছিলেন কি করবেন আপনি আমেরিকাতে গিয়ে, মানে কী করবো মানে আপনি থাকা খাওয়ার জন্য আপনাকে তো বাড়িতে থাকতে হবে, গিয়ে কি করবেন আপনি এখন, কী করবো মানে আমি আমেরিকান নাগরিক, আমার থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন নেই, কেন না আমি আমেরিকান নাগরিক মানে সরকার আমাকে ফার্স্ট ক্লাস নাগরিক সিটিজেনশিপ আছে আমার, সরকার আমাকে একটা 1 বা 2 BHK রুম দিবে, ফ্ল্যাট দিবে, অ্যাপার্টমেন্ট দিবে থাকার জন্যে, তারপরে আমার খাওয়ার জন্য মাসে এত টাকা দেবে যাতে আমি খেতে পারি, জল দিবে, ফ্রি জল দিবে, ফ্রি খাওয়া দেবে, ফ্রি থাকা দেবে, আরও কিছু আমার হাত করার জন্য কিছু টাকাও দিবে, অল্প কিছু টাকাও দেবে, শুধুমাত্র ইন্টারনেটটা নাকি ইন্টারনেট দিবে না আরও কি আছে ওইটা ওইটা দেবে, আর বাকি সব কিছু মানে মোটামুটি আপনার বাঁচার জন্য যা প্রয়োজন সরকার দিয়ে দেবে আপনাকে ফ্রি, মেডিকেল মেডিসিনের জন্য দেবে আপনাকে কিছু টাকা দেবে। তো বলছে তাহলে আপনি কাজ করার প্রয়োজন, যদি সবাইকে যেরকম টাকা দেয় তাহলে কাজ করার প্রয়োজন কি, যদি সবাই সরকার আপনাকে থাকার জন্য ঘর দিচ্ছে, খাওয়া দিচ্ছে আপনাকে ফ্রি মাসে, হাত খরচের জন্য টাকাও দিচ্ছে, জল দিচ্ছে আপনাকে, তাহলে আপনার বাইরে গিয়ে চাকরি করার প্রয়োজনটা কোনো প্রয়োজন আছে, তারপরে কেন চাকরি করে কেউ, কারণ তার সে যদি আপনাকে লিভিং দিবে, বেঁচে লিভিং আপনাকে দিবে, অর্থাৎ সাধারণ জীবনধারণ আপনাকে প্রদান করবে সরকার, কিন্তু যদি আপনি ঐশ্বর্য ভোগ করতে যদি যান, আপনি ইন্দ্রিয় তৃপ্তি করতে যান, তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে আপনি পরিশ্রম করতে হবে, বেশি করতে হবে। তো সেই কথা এখানে প্রভুপাদ বলছেন ইন্ডিয়াতেও এরকম না, না যে এরকম না, ইন্ডিয়াতেও ভারতেও যদি আপনি যদি আপনার যদি আপনি শুধুমাত্র এটা আপনার চাওয়া থাকে যে আপনি শুধুমাত্র জীবন ধারণের জন্য যা প্রয়োজন, যেটা ভাগবতমের সিদ্ধান্ত, গীতার সিদ্ধান্ত, ঈশ্বরানন্দের সিদ্ধান্ত, ঈশাভাষ্যম, উদ্যম স্বরূপ যা প্রয়োজন আপনার, কতটুকু যদি সন্তুষ্ট থাকেন তাহলে বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই, বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই, অল্পতে সন্তুষ্ট থাকা যাবে। অল্প অল্প পরিশ্রমের মাধ্যমে কেউ সাধারণ জীবনযাত্রা বা সাধারণ যা প্রয়োজন এটা গ্রহণ করতে পারে। কিন্তু যেহেতু আমাদের চাহিদা অনেক বেশি, আরও অনেক কিছু চাই, আমরা সঞ্চয় করতে চাই আমরা, সেজন্য আমাদের অনেক টেনশন, কী করব কি না, ভবিষ্যতে কি হবে, অনেক ভয়, অনেক কিছু, এই জন্য অনেক কিছু প্রয়োজন। এই জন্য ভক্ত সর্বারম্ভ পরিত্যাগী, সমস্ত আড়ম্বর পরিত্যাগ পরিত্যাগ করেন সেই ভক্ত। পদ মানে বিপদ, পদম পদম যদ বিপদাম তেষাম, পদে পদে বিপদ। হ্যাঁ না আচ্ছা ঠিক আছে, বিপদ লাগবে বিপদ। হ্যাঁ দুটা পদ লাগবে তো, কিন্তু তারপরেও সবাই এরকম বলবে না, সবাই এরকম বলবে না। তখন প্রভুপাদকে বলেছেন, জিজ্ঞেস করেছিল সবাই যদি ইয়ে হয়ে যায় ভগবত ধামে চলে দেখে থাকবে কে এখানে, তো বলছি না তো তোমার মধ্যে কিছু বক্তৃতা থাকবে এখানে। তো সবাই এরকম না, আমি পদ চাই এরকম হবে না, কিছু কিছু থাকবে না, পদ চাইবে, ঠিক আছে করো, যারা পদ চায় ঠিক আছে, আমাদেরও সংস্থাকে টিকিয়ে রাখতে হবে তো, আমাদের স্পন্দ নিয়ে চলতে সংস্থা, যেহেতু পদ দরকার, তার মধ্যে কতজন ব্যক্তি পদ চায় তারা, তাদেরকে পদে বসিয়ে দিন, তারা করুক চেষ্টা করছে, ঠিক আছে পদ দিয়ে যাক, শুধুমাত্র উল্টো পাল্টা কাজ না করলেই হলো। অনেকে আছে না, অনেকে আছে তারা উল্টো পাল্টা করছে, ভালোই করছে, কিন্তু তারা পদ চায়, তারা বলছে না পদে গিয়ে আমি ভক্তি করার চেষ্টা করছি। অনেকে পদ ছাড়া কিছু করতে পারবে না, রজগুণ আছে ওইটাই, ওই রজগুণের জন্যই এটা প্রয়োজন, রজগুণের দ্বারা ভগবান সেবা, ঠিক আছে তার যে রজগুণ আছে ঠিক আছে পদে যুক্ত করুন, পদ নিন। যারা সত্যগুণী আছে তাদের পদ প্রয়োজন নেই, তারা সরাসরি ভগবান ভক্তি করতে চাইছে, তাদেরকে ঘাটাবেন না, তাদেরকে বিরক্ত করবেন না। কোথায় কোথায়? আর তাহলে যেমন একবার শেষ করছি, চৌপাটি মন্দিরে বলছিল একবার সিকিউরিটি গার্ড বানিয়ে, যেমন ভক্তকে সিকিউরিটি বানিয়েছে মন্দিরে, তো সে কি খুব ভালো ভালো ভক্ত, এমনিতে সবসময় জব করছে, কিছু সবাই কিন্তু হরে কৃষ্ণ প্রভু কেমন আছে, খুব বিনীত ভক্ত, হাম্বল, কেমন আছেন সবকিছু ঠিক আছে, দেখা হলেই যাকে দেখা প্রণাম করবে। তো একবার এসছে কয়জন, দুজন লোক এসে প্রভুপাদের বিগ্রহকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, প্রভুপাদের বিগ্রহকে উঠিয়ে নিয়ে বাইরের লোকের চলে যাচ্ছে। তো সে বলছে জয় প্রভুপাদ, লম্বা দণ্ডবোধ প্রণাম করছে সিকিউরিটি গার্ড, সে বলছে জয় প্রভুপাদ দণ্ডবোধ প্রণাম করছে, প্রভুপাদকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে বাইরে। আরে ভক্তরা বলে আরে করছো কে তুমি সিকিউরিটি, প্রভুপাদকে চুরি করে নিয়ে যাচ্ছে, যাও ধরো, বলে হ্যাঁ চুরি করছে, হ্যাঁ যাও যাও দৌড়িয়ে ধরো, এরকম অবস্থা হয়ে যাবে। তো যার যেরকম গুণ তাকে সেরকম না দিলে তখন গিয়ে সেখানে উল্টো উল্টো লাগিয়ে দেবে। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, জয় জগৎগুরুশীল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।